exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্পে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাই মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডিকে আমাদের সহযাত্রী হবার জন্য। এবং আজকে থেকে যারা আমাদের শ্রোতা ছিলেন, রেডিও শ্রোতা, বিশেষ করে জীবন গল্পের শ্রোতা, তাদের জন্য একটা সুখবর, সেটা হল যে এখন থেকে জীবন গল্প চলবে রাত 11টা থেকে 2টো পর্যন্ত, অর্থাৎ টানা 3 ঘন্টা। এবং এই 3 ঘন্টায় চেষ্টা করব আপনাকে এতদিন আপনারা যে ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন জীবন গল্প শুনে, সেই সব অভিজ্ঞতার আরও একটি বর্ণিল অধ্যায় যুক্ত করবার জন্য। কখনো কখনো একজন, কখনো কখনো দুজন আমাদের এই সঙ্গে সাথী হবেন, যাদের জীবন গল্প আমরা শুনে কখনো কখনো অনুপ্রাণিত হব, কখনো হাসব, কখনো কাঁদব, কখনো শিক্ষা নেব। যাই হোক না কেন, তো আজকে জীবন গল্পের এই পর্বে আমাদের সঙ্গে প্রথমেই কে গেস্ট হিসেবে রয়েছেন তার সঙ্গে পরিচিত হব, আর মাঝখানে কিছু ফর্মালিটিস আছে সেটা আমি নিশ্চয়ই আপনাদেরকে বলে দেব। জি, প্রথমে আপনার নামটা একটু বলেন।
জি, আমার নাম তাসলিমা।
তাসলিমা, বয়স কত আপনার?
আমার বয়স 24 বছর।
24 বছর এই মুহূর্তে। আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন?
আমাদের বাড়ি হচ্ছে সিলেট সুনামগঞ্জ থানা, তো ওখানে আমি জন্মগ্রহণ করি।
আর আপনি এখন আছেন গাজীপুরে?
এখন আমি বর্তমানে গাজীপুরে থাকি।
গাজীপুরে আছেন, জি। তো আপনি যে জীবন গল্পটা আজকে এখানে বলবেন আপনার, এবং আমি তো জানি গল্পটা কি বিষয়ে, বা আমার টিম মেম্বার যারা ছিলেন তারা তো আপনার সঙ্গে পুরো বিষয়টা নিয়ে অনেকক্ষণ ধরেই গল্প করেছেন। আপনি কি জেনে বুঝে তারপরে গল্পটা বলতে আসছেন? কারণ আমি জানি যে গল্পটা প্রচার করার পরে আপনার সামাজিকতায় সমস্যা হতে পারে।
সমস্যা হতে পারে, তবে আমি মনে করি কি, আমার এই কষ্টগুলো বা আমার সাথে যে অন্যায়গুলো করা হয়েছে সেগুলো যদি মানুষের শুনে তাহলে নিজেকেও একটু হলেও সাবধানে রাখতে পারবে। আর যারা এই ধরনের অপরাধগুলো করে থাকে তারা যেন তার থেকে বিরত থাকে।
আমি জানি না মানে আমাদের যে সমাজ ব্যবস্থা সেখানে আপনার এই গল্প বলার পরে কি ধরনের প্রভাব আপনার ব্যক্তি জীবনে পড়বে, কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে এই বিষয়টা পরিষ্কার করি যে সম্পূর্ণ রিস্ক হচ্ছে আপনার, এবং যারা এখানে আসেন তারা মূলত মানুষের জন্য উপকারী করেন। এবং আজকের এই জীবন গল্পটা হয়তো অনেক বিবেকবান মানুষ মূলতই বিবেকবান, কিন্তু বিবেক কখনো কখনো ঢাকা পড়ে, তো সেই সব মানুষদের বিবেকের দ্বারটা হয়তো উন্মোচিত করবে। আমরা শুরু করতে চাই একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে আপনার বলার আছে, আপনার যেখান থেকে মনে পড়ে।
আমি আমাদের ফ্যামিলিতে আমার বাবা মা দুই বোন এক ভাই, তো আমাদের ফ্যামিলিটা মোটামুটি ভালোই সুখেরই ছিল।
বাবা কি করতেন?
বাবা ইন্ডিয়ার ব্যবসা করতেন, মানে ইন্ডিয়া থেকে কাঠ এনে তারপরে বাংলাদেশে বিক্রি করতেন।
আচ্ছা,
মোটামুটি ব্যবসা ভালোই ছিল।
জি,
তো আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিলাম, যে কখনো আমার মা আমাকে বলতেন না যে তুমি আরবি পড়তে যাও, আমি নিজে থেকেই যেতাম। কখনো আমার স্কুলে যাওয়ার কথা আমার মা আমাকে বলেনি, আমি নিজে থেকেই যেতাম। যখন আমি ক্লাস 1 পড়ি তখন আমার বাবা মানে 10,000 টাকা আমার আম্মুকে দেয়, বলে যে এই টাকাগুলো রাখো, কালকে মাল কিনতে হবে। তো আমার ভাইয়া আবার ওই দৃশ্য দেখে, তখন আবার আমার ছোট্ট একটা বোন হয় 2 মাস বয়স, তো আমরা 3 বোন 1 ভাই। তো আমার আম্মু আমার ছোট বোনকে দোলানিতে শুয়ে দিয়ে মানে নদীতে গোসল করতে যাই আমাদেরকে নিয়ে, আমার ভাইকে বলে যায় যে তুমি একটু তোমার বোনকে দেখো। আমার ভাই কি করে, ওই সুযোগে ওই 10,000 টাকা নিয়ে সে পালিয়ে যায়। কোথায় যায় সে কেউ বলতে পারে না। আমার আম্মু অনেক কাঁদে, তাকে অনেক খুঁজে কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। তো আমার বাবা একটু অন্যরকম ছিলেন, কারণ মেয়েদের পড়াশোনা করা বা ছেলেদের লেখাপড়া করানো এগুলো মানে পছন্দই করতেন না। আমার মা পছন্দ করতেন কিন্তু বাবা পছন্দ করতেন না। তো আমার ভাইয়া চলে যাওয়ার পর প্রায় 1 বছর মানে নিখোঁজ থাকে। আমার মা অনেক কান্নাকাটি করেন যে আমার ছেলেটা কি বেঁচে আছে নাকি মরে গেছে। তো বাবা বলতেন যে ঠিক আছে আমি তোমার ছেলেকে খুঁজে নিয়ে আসবো।
আপনার ভাইয়া যখন এরকম পালিয়ে যায় তখন তার বয়স কত?
তখন তার বয়স 15-16 বছর হবে।
ঠিক আছে, তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স, আমি ক্লাস ওয়ানে পড়ি, 5 বছর বয়স। তো ভাইয়াকে খুঁজতে খুঁজতে একসময় বাবা খুবই অসুস্থ হয়ে পড়েন। তো বাবা আমাদের ভৈরব রায়পুরা থানা, ওখানে আমার একটা হুপু আছে, হুপুর বাসাতে যান অসুস্থ অবস্থায়। তো ওখানে গেলে আমার হুপু দেখে চিকিৎসা করায়, কিন্তু ভালো হয় না। তো আমার হুপু বলতেছে যে ভাই, তুমি তো এখানে আসছো, কিন্তু তুমি যদি এখানে মারা যাও তাহলে তোমার স্ত্রী সন্তান তোমাকে দেখতে পারবে না।
ওকে,
এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও। তা আমার মা এক কাজ করে, আমাকে নিয়ে অনেক দূরে একটা হুজুরের কাছে যায়।
আচ্ছা,
গিয়ে হুজুরের পায়ে হাতে ধরে কাঁদতে থাকে যে আমার একমাত্র ছেলে, তার বাবা অসুস্থ, এখন সে যদি বাড়িতে না আসে, যদি তার বাবা মারা যায়, তাহলে আমার স্বামী বলে যে ও নাকি ওকে মাটিও দিতে পারবে না, তারা একটা সুখ থেকে যাবে। তো উনি বলে কি, মা কেঁদো না, তো শনিবারে যাই আমাকে নিয়ে। তো উনি কিতাব দেখে দুইটা তাবিজ লিখেন, যদি আপনার ছেলে জীবিত অবস্থায় থাকে তাহলে 7 দিনের ভিতরে ফিরবে, আর যদি না ফিরে তাহলে ভাববেন যে আপনার ছেলে মারা গেছে। তো আমার আম্মু আইনা তাই করে, শনিবারে তাবিজটা আইনা রাখে। দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত্রে 9টার দিকে আমার ভাইয়া বাড়িতে পৌঁছে যায়। তো আমার ভাইয়াকে দেখে আমার আম্মু অনেক কাঁদতে থাকে যে তোর বাবা অসুস্থ, তুই কোথায় হারিয়ে গেছিলি। তখন ভাইও কাঁদতে থাকে, বাবার পায়ে যায় পড়ে, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। তো আমার বাবা বলে কি, না সন্তানে যতই ভুল করুক মা বাবার কাছে ভুল মনে হয় না, আমি তোমাকে ক্ষমা করে দিছি। তো আমার ভাই আসার পরে 21 দিন পরে কি আমার বাবা মারা গেছে। তো আমার অনেক কষ্ট লাগে যে অল্প বয়সে, এত ছোট্ট বয়সে আমার বাবাকে আমরা হারিয়ে ফেললাম। তো এমনিতে অভাবের সংসার, বেশি একটা উন্নত ছিল না। আমার ভাই আমার মা দুজনে রুজি করে, একটু জমি ছিল ওগুলা কিছু বিক্রি করছে, আর কিছু বাড়িটা ছিল, ওরকম করে আমাদের দেখা যায় 5 পর্যন্ত পড়ানোর মোটামুটি আমার মা আমাদের নিয়ে চলতেছে। ঠিক ওই অবস্থায় আমার 5-এর পরীক্ষা শেষ। তো আমার ভাইয়া চট্টগ্রামে থাকতো, ওখানে থেকে কাজ করতো। ওখানে আবার আমার বাবা আমার মাকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করছিল, ওনার ওই মানে আমার বড় আম্মু মারা গেছে। তো ওনার আবার একটি মেয়ে আছে, উনিও আবার চট্টগ্রামে থাকে, ওনার ওখানেই বিয়ে হয়। আমাকে নিয়ে আমার ভাই ওখানে যায় বেড়ানোর জন্য। তো আমি বেড়াতে যাই, আপার বোনের বাসায় থাকি। তো বোনের একটা দেওর আছে, মানে উনি মাঝে মাঝে আসতেন, তখন আমার বয়স মনে করেন 10 থেকে 10 বছর বয়স, কিরকম জানি খারাপ নজরে তাকাইতেন আমার দিকে। তো আমার কাছে খুবই যন্ত্রণা মানে মনে হইতো যে ওই লোকটা এরকম কেন, এভাবে তাকাচ্ছে কেন আমার দিকে। এক পর্যায়ে ও কি করে আমার হাতে ধরে টেনে ধরে আমাকে, তা আমি কোন রকমের ছুইটা পালাইয়া যাই। তো আমি ভাইয়াকে বলি, ভাইয়া আমার না এখানে থাকতে ভালো লাগে না, আমি বাড়িতে চলে যাব, আমি এখানে থাকবো না। তো ভাইয়া আবার 2-3 মাস পরে আমাকে সিলেট নিয়ে আসে, বাড়িতে চলে আসি। আসার পরে আমি আমার মামার ক্ষেত আছে, মানে আলু করে, অনেক কিছু চাষ করে ওরা, ওদের ওখানে যাই মানে আলু তোলার জন্য। তো মামা বলে কি, যে না তোরা আলু তুলবি না, তোদের আলু তোলার কোনো প্রয়োজন নেই, তোর মা ভালো না। তো এই কথাটা বলার পরে আমার অনেক খারাপ লাগে যে আমার মা ভালো না, কি করছে আমার মা, কাকে প্রশ্ন করব। একদিন মা বড়ই পারতে বড়ই গাছের তলায় যায় আর কি, অনেকটা দূরে, মানে মাকে কিভাবে প্রশ্ন করব, আর একাকে কোথাও আমি মাকে পাচ্ছি না যে এই প্রশ্নটা আমি করব। তো ওখানে যাওয়ার পরে আমি আমার আম্মুকে বলি যে মা, ওরা কি বলে এসব, লোকেরা বলে তুমি নাকি ভালো না, কি করছো মা তুমি, কই আমি তো কিছু করি নাই। তারপরে আমি মনে করেন সপ্তাহখানিক থাকার পরে আমি বুঝতে পারি এবং কি জানতে পারি যে আমাদের প্রতিবেশী একজন মানে আমাদের সম্পর্কের দুঃসম্পর্কের মামা হয়, তার সাথে আমার মায়ের বিয়ে হয়ে যায়। তো আমার ভাইয়া আসেনি, আসতে আমার ভাইয়া বাজারে ঘাটে যায়, সেও শুনে শুনে তার কাছে খুবই খারাপ লাগে, সম্মানে বাধে। তো আমার ভাইয়া এক পর্যায়ে রাগ করে বাড়ি বিক্রি করতে চায়, তো গ্রামের লোকজন কিছুতে বাড়িটাকে বিক্রি করতে দেয় না। তো বলে কি, তুমি যখন বিয়ে বসে গেছো আমাদের দিকে তাকাইলে না, তাহলে আমার ভাই বোন নিয়ে আমি যেদিকে চোখ যাই আমি ওদিকে চলে যাব। তো উনি কি করেন, আমাদের তিন বোনকে নিয়ে চলে যেতে চায়। কিন্তু আমার ছোট্ট বোনটা ছোট্ট ছিল, 3 বছরের মতন, তো ওকে রেখে দেয় গ্রামের মানুষ, কিন্তু আমাদেরকে রাখেনি। তো আমরা দুজনকে নিয়ে চট্টগ্রামে চলে যাই। যাওয়ার পর আমি এত ছোট যে কোথায় যে কাজ করব সেটা আমার পক্ষে সম্ভব না, বা কেউ আমাকে নিবেও না। তো ভাইয়া বলে যে কি কাজ করো, আমি একা কাজ করে তোমাদের পালবো। আবার আমার ছোট বোনটাকে স্কুলে ভর্তি করে দেয় ওখানে নিয়ে, কিন্তু আমাকে স্কুলে ভর্তি করে না, আমাকে কাজের জন্য চাপ দিতে থাকে। তো আমি বিভিন্ন অফিসে যাই চাকরি নেওয়ার জন্য, কিন্তু কোথাও আমার চাকরি হয় না। লাস্ট পর্যন্ত আমি একটা সুতার ফ্যাক্টরি ওখানে গিয়ে কাজ করি। এক সপ্তাহ কাজ করার পরে নাইট ডিউটি আসে। জীবনে কখনো জেগে থাকিনি, তো আমি 2 দিন নাইট করি। করার পরে কি হয় যে জ্বর আসে আমার শরীরে, প্রচুর পরিমাণ জ্বর। জ্বর আসলে কি করে, আমি শুয়ে থাকি ঘরের ভিতরে, আমার ভাইয়ে একটা লাঠি নিয়ে আসে আমাকে অনেক মারে যে তুই শুয়ে আসিস ডিউটি ফালাইয়া, তারপরে তোর চাকরিটা কি থাকবে, এরকম বলে।
তখন আপনারা কয়জন মিলে থাকতেন একসঙ্গে?
আমার 2 বোন, মানে আমার ছোট বোন, আমি, আমার ভাই,
3 জন মিলে থাকতেন।
3 দিন মিলে, মানে
চিটাগাংয়ে,
চিটাগাংয়ে বাইজি মুস্তান ওখানে থাকতাম।
আচ্ছা, আর আপনার মা তখন বিয়ে হয়ে অন্য কোথাও চলে গেছে?
অন্যের ঘরে চলে গেছে।
ওকে।
তখন আমার ভাইয়ারই মার আমি কিছুতে সহ্য করতে পারিনি, তো মার খেয়ে আমি ওই আমার সৎ বোনের কাছে যাই। যে বলে যাপা তুমি আমার যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও। সৎ বোন
বলতে সৎ বোনটাকে?
মানে আমার বাবার আগের তরফের মেয়ে।
ও, আগের তরফে ওনার একটা বিয়ে ছিল। আচ্ছা,
বিয়ে ছিল মানে উনি মারা গেছে, তো ওনার একটা মেয়ে থাকে, তো উনি আমাদেরকে বেশি একটা কেয়ার করতেন না, মানে দেখতে পারতেন না, আশ্রয় দিতেন না, ভালোবাসতেন না আমাদেরকে। তবুও আমি ওনার কাছে যাই, যাই বলি যে আমাকে একটা চাকরি দাও বা একটা কাজ দাও, আমি ভাই আমাকে মারে আমি ওখানে থাকবো না। তো উনি কি করেন, ওনার একটা দুঃসম্পের একটা মেয়ের সাথে মানে ফিশারিতে নিয়ে চাকরি দেয় আমাকে।
আচ্ছা,
ফিশারিতে চাকরি দেওয়ার পরে আমি কাজ করতে থাকি টানা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, 1500 টাকা বেতন। তো ওখানে আবার থাকার কোয়ার্টার আছে, আবার ওখানে খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা ভালো, 600 টাকা মাসে কাটে। তো মেয়েদের সাথে ওখানে আমি থাকতাম। তা আমার বোন কি করতো, আমার যে সৎ বোন আমাকে নিয়ে চাকরি দিছিল, উনি ওখানে চাইতেন যে আমি চাকরি করতাম, উনি মাসে মাসে টাকাটা নিয়ে আসতেন। তখন ওখানে আমাদের মেয়েদের সাথে পরিচয় হতে হতে তখন মেয়েরা আমাকে বলতেছে যে তুমি এত কষ্ট করে কাজ করো, এক সেট জামা কাপড় বানাইতে পারো না, কিছু না, তোমার বোন এসে টাকা নিয়ে যায়, এই মাসের থেকে তুমি আর টাকা দিবা না, আমাকে শিখিয়ে দি। তো ও আসে টাকার জন্য, আসলে আমি বলি কি না তোমাকে টাকা দিব কেন, কষ্ট করে আমি কাজ করব আর তুমি টাকা নিয়ে যাবে সেটা হয় না, আমি এবার জামা কাপড় বানাবো। তখন আমি কেরানিকে গিয়ে বলি যে আপনি আমার বোনের হাতে বেতন দেন কেন, আমার বোন কাজ করে না আমি কাজ করি, তুমি এই কাজ করো তাহলে টাকা আমার কাছে দিবেন। তো ওরা কি করে, এক পর্যায়ে আমার বোন টাকা না পাওয়ার কারণে ও আমাকে জুতো দিয়ে ওখানে মেরে আসে।
আচ্ছা,
তো আমার ভাই 3 মাস 6 মাস পর পর আমাকে দেখতে যেত, কিন্তু দেখতে যেত না, আসলে টাকা আনতে যেত। কখনো ভাবতো না যে আমার একটা ছোট বোন আছে তার জন্য একটা জিনিস কিনে নিয়ে যাই, এরকম কিছু করতো না। তো সবাই বলতো তোর কেমন ভাই কেমন বোন, ওরা তোর কথা ভাবে না কখনো, শুধুই টাকা নিতে আসে। তো আমার মনে অনেক কষ্ট লাগতো, মাও হারিয়ে গেল, ভাইয়ারও এরকম করে, বোনও এরকম করে, আমি কার কাছে যাব, কিভাবে আমি জীবনে বাঁচব। তো ওখানেই আমি থাকি, এভাবে থাকতে থাকতে প্রায় 1.5 বছর থাকি। থাকার পরে ওখান থেকে না বের হতে দেয় না ছুটি দেয়।
আচ্ছা, কত টাকা মাইনে পেতেন?
1500 টাকা।
1500 টাকা সারা মাস এরকম পরিশ্রম করে?
জি, 1500 টাকা।
ওকে।
তো ছুটি না পাওয়ার কারণে মানে আমরা একসময় অনেকটা বড় হয়ে যাই আর কি। তো ওখানে আবার মনে করেন মেয়েদের সাথে চলতে চলতে থাকতে থাকতে আমি এবার অনেকটা বড় হই, আবার অনেকটা চালাকও হয়ে যায়।
প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিরতি নেব। আমরা শুনছি তাসলিমার জীবন গল্প, এবং এই তাসলিমার জীবন গল্প আজকে আপনাদেরকে অন্যরকম একটা জায়গায় নিয়ে যাবে, এবং তাসলিমার জীবন গল্পটা নিয়েই আমরা ফিরে আসতে চাই। তার আগে আপনাদেরকে বলি, আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প উইথ মি আরজিকে প্রিয়া। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি তাসলিমা। তিনি একজন, আমি ঠিক মাঝ বয়সী নারী বলাটাই বোধ হয় ভালো হবে, এবং তার যে জীবন গল্প সেটা আমাদেরকে অন্যরকম একটা শিক্ষা দেবে আজকে। এবং আমি স্পেশালি থ্যাংকস জানাতে চাই আজকের এই প্রথম পর্ব, প্রথম পর্ব বলছি এই কারণে যে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি আমাদের সঙ্গে আজকে প্রথম যুক্ত হল আমাদের এই পথে চলায়, এবং আশা করছি যে তাদের এই সাপোর্ট আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে, এবং উই আর হ্যাপি উইথ দ্যাম। সো যেখানে আমি ছিলাম তাসলিমা, আপনি যেটা বলছিলেন যে আপনি তখন এই দেড় বছর এক ধরনের গৃহবন্দী অবস্থায় আছেন, এবং মোটামুটি আপনি বোঝেন বড় হয়ে গেছেন তখন। জি, তারপর
তখন ওখানে মেয়েদের সাথে মিশতাম, চলতাম, ভালোই কাটছিল সময়গুলো। তো ওখানে একটা ছেলে আসে, মানে তাদের বাড়ি হচ্ছে বরিশাল। তো ও আসার পরে না, অনেক দেখতে শুনতে খুবই ভালো ছিল, স্মার্ট ছিল, তো সবাই ওকে পছন্দ করত। তো সবাই কথা বলতো, কিন্তু আমি তার সাথে কখনোই কথা বলতাম না। আর আমার একটা সুনাম ছিল ওই অফিসে যে আমি কথা কম বলতাম, এবং ভদ্রতা ছিল বেশি আমার মাঝে। যে ছাড়ারা আসতেন ওখানে, সব ছাড়ারা আমাকে বেশি স্নেহ করতেন এবং ভালোবাসতেন। তো ওর নাম ছিল লিটু। আমার সাথে আরেকটা মেয়ে ছিল, ওর নাম ছিল আকলিমা। তো নিজে নিজে চিঠি লিখে, মানে আমাকে বলতেছে যে ওই ছেলেটা আমাকে একটা চিঠি দিছে। তো আমি বলতেছি ওই ছেলেটা তোমাকে চিঠি দিবে, আমি বিশ্বাস করি না। তো ও আমাকে হিট লাগাইতেছে যে আমাকে দিবে না, তুই কি তোমাকে দিবে? আমাকে, হ্যাঁ আমাকে দিবে।
ছেলেটার নাম কি ছিল?
লিটন।
লিটন, ওকে।
তো আমি বললাম, ও আমাকে সাথে চ্যালেঞ্জ করতেছে যে এক সপ্তাহ টাইম, যদি তুই এই চ্যালেঞ্জে জিততে পারস তাহলে আমি তোকে 1000 টাকা খাওয়াবো, আর যদি তুই হেরে যাস তাহলে আর তুই আমাদেরকে 1000 টাকা খাওয়াবি।
ওকে,
মানে এরকম একটা বাজি ধরে আর কি আমার সাথে। তো আমি কই ঠিক আছে। তো ছেলেটা দিনে ডিউটি করতো, আর আমরা নাইট ডিউটি করতাম। তো ওরা বের হতো আর আমরা ঢুকতাম, ঠিক ওই অবস্থায় ওর সাথে আমার দেখা হতো বেশিরভাগ সময়। তো আমি আগে থেকে বুঝতে পারতাম যে ছেলেটা আমাকে অবশ্যই পছন্দ করছে। তো আমি ওকে দেখে হাসতাম। তো ওরকম হাসতে হাসতে এক দুদিন পরে ও কি করে, নার্স শিফটে চলে আসে। তো আদার পিসের কাজ হতো ওই অফিসে বেশিরভাগ। আদার পিসের কাজ হইলে দেখা যাইতো কি, ওরা আর আমরা একসাথে মিলেমিশে কাজ করতে হইতো। মানে আমি, আমার আরো দুটা বান্ধবী ছিল, সুমি, জমিলা, আমরা তিনজনই এক সমান সমবয়সী ছিলাম। তো ওরা আদার পিসে যে স্যারগুলো ছিল, যে ভাইয়ার গুলো ছিল আর কি, তো ওরা আমাদেরকেই বেশি পছন্দ করত। অন্য সব কোনো মেয়েকে পছন্দ করত, সবাইকে বের করে দিত ফলোর, আর আমাদেরকে রেখে দিত। তো আমরা ওই কাজগুলো করলে স্যারেরা আমাদেরকে বোনাস দিত। তো এইভাবে ওই ছেলেটা, মানে আস্তে আস্তে ওর সাথে আমার কথা হয়, কথা হইতে হইতে একদিন আজানের আগেই কাজ শেষ হয়ে যায়।
আচ্ছা,
তখন ওর একটা বন্ধু দিয়ে ওই অফিসের মধ্যে, আবার বিদেশি অফিস ছিল তো, অনেক ফুলের বাগান ছিল, দেখতে খুবই সুন্দর ছিল অফিসটা, তো ফুল আইনে আমার সামনে ধরে রাখছে। আমি বলতেছি কি ব্যাপার, ফুল আসলো কই থেকে, আপনি আমাকে ফুল দিচ্ছেন কেন, আমি তো দেই নাই, একজন তোমাকে ফুলগুলো দিছে। কে দিছে? লিটন। আমি তখনও এক সপ্তাহ পূর্ণ হয়নি, এক সপ্তাহ পূর্ণ হতে দুদিন বাকি আছে, তো ফুলগুলো দেওয়ার পরে আমি নিছি, মানে আমি তাকে বুঝাইছি যে আমিও তাকে পছন্দ করি। পরের দিন ও আমাকে একটা চিঠি দেয়, চিঠিতে অনেক কিছু লেখা থাকে যে ও আমাকে পছন্দ করে, ভালোবাসে। তখন এই চিঠিটা আমি আবার আমার ওই যার সাথে আমি মানে বাজিয়ে রাখছি তাকে পড়ে শুনে, শুনো তুমি আমাকে এক সপ্তাহ সময় দিছিলে আর এক সপ্তাহের মধ্যেই আমি কিন্তু জিতে গেছি। তারপরে ও আমাকে 1000 টাকা দেয়, দিলে আমরা সবাই বান্ধবীরা মিলে খুব মজা করে খাই, মানে অনেক কিছু কিনে খাই। খাওয়ার পর আমার উদ্দেশ্য হলো যে আমি আর ওর সাথে কখনই কথা বলবো না, জাস্ট এটা একটা মজা ছিল। তো ও তো সত্যি সত্যি আমাকে মন থেকে ভালোবাসত, তা আমি কথা না বলার কারণে সে আমাকে অনেক খুঁজতে থাকে, মানে আমাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, সবাইকে দিয়ে খবর পাঠায়, চিঠি দেয় যাতে আমি ওর সাথে এক মিনিটের জন্য হলো কথা বলি আর কি। তো ওরকম করতে করতে ওর প্রতি আমার একটা মায়া কাজ করে, আমিও ওর সাথে কথা বলি, বলতে বলতে এক সময় একদম সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আমাদের মাঝে। তো 1.5 বছর হয়ে যাওয়ার পরে আবার কি হয় যে, তার মধ্যে 6-7 মাসের বেতন আমাকে দেয় আর 6-7 মাসের বেতন আমাদের ওরা আটকে দেয়, মানে আমরা ওখানে থাকতে চাচ্ছি না, মানে আমরা চলে যাব অন্য কোথাও, ওই গৃহবন্দী হয়ে থাকতে আমাদের ভালো লাগে না। আর ওদের কথা হচ্ছে যে ওই তিনটা মেয়ে খুবই ভালো কাজ পারে, আমরা কখনো ওদেরকে হাতছাড়া করব না, তো আমাদেরকে ছুটি দেয় না, ওখানেই মানে বন্দী হয়ে থাকতে হয়। তো একদিন সকাল সকাল কাজ শেষ হয়ে যায়, তো আমরা বুদ্ধি করি আমি, জমিলা আর সুমি, যে আমরা এখান থেকে পালিয়ে যাব, বেতন যা আছে আছে এগুলো সব ফেলে পালিয়ে যাব, এখানে থাকবো না, গৃহবন্দী হয়ে থাকতে ভালো লাগে না। তো আমরা ফ্যাক্টরির সমস্ত সাইট মানে ঘুরতে থাকি আর কি, যে কোন দিক দিয়ে পালানো যায়, গেট দিয়ে তো আর বাইরে হেঁটে দিবে না। তো একটা দারোয়ান ছিল মিজান নাম, উনি বলতেছে কি ব্যাপার তোমরা এত ঘোরাঘুরি করতেছো, পালিয়ে যাবা নাকি? আমি বলতেছি আরে না পালাবো কেন, যাইলে গেটের সামনে দিয়ে যাব, পালাবো না। তো আমরা কি করি, ঘরে যাই, ঘরে গিয়ে লাইট বন্ধ করে নিজেদের ব্যাগ গুছাই, ব্যাগ গুছাইয়া ওই ওয়াল মানে ওয়ালের ও পাশে যেতে হবে যেকোনো ভাবে, এখন জমিলা একটু পাতলা সাইজের ছিল, ও পার হয়ে যায়, আমিও পার হয়ে যাই, সুমিও পার হতে পারে না, তো ওরে কষ্ট করে টেনে মাইনে তুলি, আমরা তুলে তিনজনেই পার হয়ে অনেকটা দূরে চলে যায়, যে একজনের বাসায় জামা কাপড় গুলো রাখি, কিন্তু অফিসের লোক ঠিকই ধরে ফেলে যে আমরা পালিয়ে যাই। তো আমরা যাই মেন রোডে উঠি, ওরাও অফিসে মানে গেট দিয়ে যাই, আর সামনে সামনে আমাদের সামনাসামনি হয়ে যায়। এখন আমরা খুবই ভয় পাইতেছি যে ওরা তো আমাদেরকে এখন ধরে নিয়ে যাবে, এখন কি করব। তো রিক্সাওয়ালাকে বলি যে আমাদেরকে নিয়ে যান, ওনারা নেই না। বাসওয়ালাকে বলি যে আমাদেরকে নিয়ে যান, ওনারাও নিচ্ছেন না। তখন ভোর আজানের পর পর একদম কোনো মানুষ নাই রাস্তাঘাটে। এভাবে করতে করতে আমরা কি করি, একসময় দৌড়াইতে থাকি, তিনজনই দৌড়াইতে থাকি, তো ওরা আমাদের পিছনে দৌড়াইতে থাকে, আমরাও দৌড়াইতে থাকি, দৌড়াইতে দৌড়াইতে একদম চন্দননগর এলাকা মানে অলিগুলি এলাকা ওটার ভিতরে যায়, ঢুকে যায় পাহাড়ি এলাকা, দৌড়াইতে দৌড়াইতে আবার ওখানে গিয়ে আবার একটা খাল আছে অনেক বড়, যাকে বলে আর কি হাক্কা বলে, মানে অনেক দূরে দূরে একটা করে মানে ভাস দেওয়া। তো জমিলা ওই হাক্কাটা পার হয়ে যায়, কিন্তু আমরা দুজন আর পার হতে পারি না, তো আমরা থেকে যাই, তো দেখি কি ওরা চলে আসতেছে। এই অবস্থায় কি করি, পাশে একটা মানে বাড়ি ছিল, ও বাড়িতে যে আমরা ঢুকে যাই, ওরা খালি দরজা খুলে আর আমরা গিয়ে কি করি, আমি যে দরজার পিছনে লুকাই, ও যে একদম খাটির নিচে লুকাই, তো ওরা কি করে আইসা আমাদের ধরে ফেলে, দুইজনকে ধরে। তারপরে আমরা বলি কি না আমরা যাব না, তোমরা ওখানে বেতন দেয় না, আমাদেরকে ছুটি দেয় না, এই জন্য আমরা পালাইছি, তোমরা আমাদেরকে ধরে নিতে আসছো কেন, আমরা যাব না। ওদের উদ্দেশ্য হলো আমাকে ধরে নিয়ে যাবে, তা ওরা আমাদেরকে নিয়ে আসে অফিসের ভিতরে, আনার সময় আমাদেরকে হাতে ধরে ধরে আনতে চায়, পরে বলি কি খবরদার হাতে ধরবা না, কারণ আমরা তো চুরি করি নাই, তোমাদের কোনো জিনিস তো চুরি করি নাই, তো তোমরা হাতে ধরে নিয়ে গেলে মানুষে দেখবে তাহলে কিছু মনে করবে, আমরা এভাবে যদি না ধরো আমাদেরকে ছেড়ে দাও, আমরা নিজে নিজেই অফিসের ভিতরে যাব। অফিসের ভিতরে গেলে প্রথম অবস্থায় যা হয়, একটা দারোয়ান ওই যে মিজান, ও আমাদের উপরে মানে আসে মারতে আসে যে তোরা পালাইলি কেন, সব চাপটা তো আমার উপরে পড়বে। মারতে আসলে আবার অনেক লোক আছে তারা বাধা দেয়, আনে কেরা নিয়ে আইনে কি করে আমাদের একটা রুমের ভিতরে বন্দি করে রাখে। শুধু বন্দি করে রাখে না, উনি আইসার জাস্ট কয়েকটা থাপ্পড় মারে আমার গালে যে আমি একদমই পড়ে যাই, যে পালাইলি কেন। আর সুমিকে তো কয়েকটা থাপ্পড় দিলে পড়ে যায়, ও পড়ে গেলে ওর বুকের উপরে পাড়া দিয়ে ধরে।
কে করে কাজটা?
কেরানি, মানে কন্ট্রাক্টদারও আছে, মানে যে কেরানি আমাদের দেখাশোনা করতো বেতন দিত, উনি এই কাজটা করে।
মানে বাসা থেকে কেন পালালি?
মানে ওখান থেকে আমরা কেন পালালি,
মানে কাজের ওই জায়গাটা থেকে কেন পালালি?
জি, কাজের ওই জায়গা থেকে কেন পালালো? তো বলে যে কি মানে যে বুয়া রান্না বান্না করতো মেস, ওনাদেরকে বলে দেওয়া হয় ওদের দুজনকে আজকে সারাদিনও খাবার দিবি না, এবং কি একটা ঘরের মধ্যে রেখে আমাদেরকে তালা মেরে দেয় পুরোপুরি। তো আমরা দুজন ওখানে সকালও খাবার নাই দুপুর।
আমি খাবারের জায়গায় আসছি, তার আগে একটু বলেন তোমাকে কাজটা কি ছিল আপনাদের?
কাজটা ছিল মাছ প্যাকেট করা, যে মানে বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের মাছ আসতো এখানে।
এই মাছটা কোথায় যেত?
ওটা বিদেশ যেত,
বিদেশ চলে যেত। আচ্ছা, তো ওই ফ্যাক্টরিতে আপনারা মূলত মাছ প্যাকেট করার কাজ করতেন? আচ্ছা, ঠিক আছে, বলেন। তারপর?
তারপরে আমরা না খেয়ে সারাদিন থাকি, তো সন্ধ্যা হয়ে গেলে মানে আমার খুবই খারাপ লাগে যে কখনো না খেয়ে থাকিনি, আজকে সমস্ত দিন না খেয়ে থাকলাম, আবার ওরা আমাদের উপর মারধর করলো। তা আমি সুমি আবার পড়তে জানতো না, লিখতেও জানতো না, তা আমি তো আবার একটু লিখতে জানতাম, তা আমি একটা চিঠি লিখি, লিখে জানালা দিয়ে ফেলে দিই। তো ফেলে দিলে কি হয় যে কোনো একজন অবশ্যই চিঠিটা পাই, পাওয়ার পরে আমি চিঠিতে লিখি যে আমরা অনেক কষ্ট আছি, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। তো উনি এই চিঠিটা নিয়ে যে জমিলা আমার যে বান্ধবীটা পালাইয়া গেছে, ওর বোনের কাছে যায়, যা বলে কি তোমার বোন আর ওই যে দুই বোন তারা পালাইছিল, কিন্তু ওরা তো জমিলা কোথায় জানি হারিয়ে গেছে, আর ওদের তো ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে অনেক মারধর করতেছে, না খাওয়াই রাখছে। তো উনাকে আমরা আপা বলে ডাকতাম, ওনার নাম ছিল আমেনা, ওদের বাড়ি হচ্ছে কক্সবাজারে। তো উনি আবার আমাকে খুবই মায়া করতেন, তো উনার কাছে যখন এই খবরটা যায় উনি সহ্য করতে পারেন না, উনি একদমই থানায় চলে যান সঙ্গে সঙ্গে।
আচ্ছা,
থানায় গিয়ে পুরো ঘটনা বলার পরে তারপরে আমরা কি করে, রাত্রেও আমাদের খাবার দেওয়া হয় না, খাবার না দিয়ে ওই অবস্থাকে আমাদেরকে ডিউটিতে পাঠানো হয়। তো আমরা ডিউটিতে ঢুকি মনে করেন 10টা থেকে 10:30 হবে টাইম। তো আমার খুবই মাথা ঘুরাইতেছে, সমস্ত দিন না খেয়ে রয়েছি, খুবই কষ্ট লাগতেছে, মানে আমি যে টেবিলে দাঁড়িয়ে কাজ করব আমার করতে পারতেছি না,
সে শক্তিটুকু নাই,
সে শক্তিটুকু নেই। তো আমি সুমিকে বললাম যে সুমি চল আমরা বাহিরে চলে যাব, কাজ করব না, মেরে ফেললে মেরে ফেলব। তো আমরা গ্লাস সিস্টেম অফিস ছিল, গ্লাসটা খুলে খালি বাহিরে হব, ঠিক ওই মুহূর্তে 2-3টা গাড়ি বা কয়েকটা স্কুটার আসলো, সবই পুলিশ ছিল, ওসি ছিল, দুজন উকিল ছিল সাথে। তো ওরা আসার পরে দারোয়ান তো গেট খুলে না, দেখলাম কি গেট ভেঙে ভিতরে ঢুকে, তারপরে ওরা চলে আসে, আসার পরে মানে যাকে পাচ্ছে তাকেই মারতেছে, ভাঙচুর করতেছে, অনেক ভাঙচুর করতেছে
পুলিশ
পুলিশ। তো আমাদেরকে দুইটা উকিল এসে আমাদেরকে খুঁজতেছে, যেখানে তাসলিমাকে সুমিকে, তখন আমরা বললাম আমার নামই তাসলিমা, আমরা সুমি। তো উকিল দুজন আমাদের সাথে অনেক কথা বললো যে তোমাদের এখানে কি মারধর করছে? আমি বলি জি স্যার, আমাদেরকে মারধর করছে, নাক হয়ে রাখছে সমস্ত দিন। তো ওনারা মনে করেন কেরানিকে পাইনি, কেরানি লুকিয়ে যায় তো ওকে ধরতে পারে না, তো ওনারা চলে যাচ্ছে এক পর্যায়ে ভাঙচুর করার পরে। তো ওখানে আমি উকিলকে বললাম যে আপনারা তো চলেই যাচ্ছেন, আপনারা চলে যাওয়ার পরে হয়তো আজকে আমাদেরকে রাত্রে এখানে জবাই করে রাখবে। পরে বলে কি কার এত বড় সাহস যে তোমাদেরকে জবাই করবে? আমি বলি কি ওরা যখন আমাদেরকে হাত তুলতে পারছে, সারাদিন না খেয়ে রাখতে পারছে, তো মারতেও পারবে আবার। তখন উকিলের একটা ব্যবস্থা মানে ওসির কাছে বলল, তো ওসি ওই অফিসের একজন স্যার আর কি, যে মানে ক্ষমতা আছে ভালো, তো ওনাকে ডাকে, ডাইকা বলে কি এই মেয়ে দুজন আপনার জিম্মায়, যদি ওদের কিছু হয় তাহলে মনে করেন আপনার অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওই স্যার আমাদেরকে রিস্কগুচ্ছা রাখে, যতদিন পর্যন্ত আমার বান্ধবী জমিলাকে খুঁজে না পাওয়া যাবে ততদিন আমাদেরকে অফিসে থাকতে হবে। তখন আমরা থাকি এখানে। তো জমিলা অবশ্য কোথায় জানি ও হারিয়ে যায়, পাহাড়ের মধ্যে লুকিয়ে ছিল। তো লুকিয়ে থাকার পর এক পর্যায়ে ও নিজের কানে একজোড় সোনার দুল ছিল, ওগুলো বিক্রি করার পর ও বাড়ি চলে যায়। ওরা আবার লুক রাইখা মানে পুলিশ যায় ওকে বাড়িতে যায় খুঁজে পায়, তো ওরে আবার চট্টগ্রামে নিয়ে আসে। তো এইভাবে আসার পরে আমাদের তিনজনকে কুড়ে নিয়ে যাওয়া হয় আর কি। কুড়ে নিয়ে যাওয়ার পরে আমরা সাক্ষ্য দিই যা যা হয়েছে। তো কুড়ের থেকে আদেশ করা হয়েছে যে মেয়েদের এক বছরের যে টোটাল বেতনটা ওরা পাবে সেই বেতনগুলো আমাদের উকিলের মাধ্যমে বা ওসি থেকে দেওয়া হবে, এবং কি প্রত্যেকটা মেয়েকে গার্জিয়ান অনুযায়ী বাড়িতে পাঠাতে হবে, আর যার গার্জিয়ান নেই তাকে পুলিশ সহকারে বাড়িতে দিয়ে আসবে। তখন আমি যে আমার যে বোনটা ছিল না যে জুতা দিয়ে আমাকে মারছিল আমার সৎ বোনটা, আমি ওদিকে একটা পরিচয় দিতে চাইনি, কারণ ওরা তো লুবি যে এক বছরের বেতন আমি পাইতাম ওরা হয়তো বা জানলে ওরা নিয়ে যাবে। তো ওরা কিভাবে জানি খবর জানে যায় না ওই দিন উপস্থিত থাকে ওখানে।
আচ্ছা,
জমিলার বোনের কাছে জমিলাকে হাতে তুলে দেওয়া হয় আর আমাকে ডাকে স্যারেরা যে আমার দুলাভাই আর ওই জাহাপা আসে ওদের সাথে যাওয়ার জন্য। তখন আমি ওইটা বললাম কি যে ওনারা কারা, ওনারা আমার আপা হয় না। তখন ওসি আমাকে একটা ধমক দেয় কেমি চুপ থাকো নিজের বোনকে চিনতে পারো না। তখন বাধ্য হয়ে ওদের কাছে যেতে হয় আর কি। তো টোটালি আমার বেতন আট থেকে দশ হাজার টাকার মতো আসে, তো ওই টাকাটা আবার আমার আপার কাছে দেওয়া হয়। আমার আপা ওই টাকাটা পুরাটি আত্মসাত করে ফেলে। আমি ওকে অনেক রিকোয়েস্ট করি যে আপা আমি তো ওখান থেকে চলে আসি চাকরি ছেড়ে, আমি কি খাবো কি করব, তো আমার তুমি এক হাজার টাকা হলো দাও। কিন্তু একটা টাকাও সেদিন ও আমাকে দেয় পুরোটাই আত্মসাত করে।
আপনার এই সৎ বোন?
জি। তখন আমি
কত টাকা পেয়েছিলেন এক বছর কাজ করে?
দশ হাজার টাকার মতো হবে টোটালি
মাত্র। আজকে মাত্র তো আমার জায়গা থেকে বা যারা শুনছেন তাদের অনেকের জায়গা থেকে, কিন্তু এই দশ হাজার টাকার জন্য ওকে এক বছর পরিশ্রম করতে হয়েছে এবং সেই টাকাটাও আত্মসাৎ হয়েছে। গল্প কিন্তু এটা না প্রিয় শ্রোতা, গল্প সামনে। হ্যাঁ বলেন।
তারপরে আমি ওখান থেকে মনে করেন মোহাম্মদনগর যেখানে বলে মানে একজনের বাসায় আমি আশ্রয় নিই, তাকে আমি কাকা রাখতাম, উনি আমাকে মেয়ের মতোই স্নেহ করতেন।
আচ্ছা,
তো উনার বাসায় আমি থাকতাম। থাকার পরে আমি একটা ছোট একটা অফিসে চাকরি নিয়ে নিই, গার্মেন্টসে যেটা বলে হেল্পারি করতাম, নয়শো টাকা বেতন। মাত্র নয়শো টাকা বেতন মানে ওভার টাইম নিয়ে টোটালি মাসে পনেরোশো টাকা, সেই আগের জায়গা মতোই পনেরোশো টাকা পেতাম। এক হাজার টাকা ওদের খাই মানে খাওয়ার খরচ দিতাম, আর পাঁচশো টাকা থাকতো মাস শেষ হলে, ওটা দিয়ে আমার যা ভালো লাগতো তাই কিনতাম। তো এভাবে থাকতে থাকি। এক পর্যায়ে আমার ভাই বিয়ে করে, তখন বিয়ে করার পরে চট্টগ্রামে আবার যাই। যাওয়ার পরে আমি যে বাসায় থাকি ওই বাসার থেকে আমাকে নিতে আসে। নিতে আসলে আমি যাইতে রাজি হই না, কারণ আমি যখন বিপদে ছিলাম তখন তুমি পাশে ছিলে না, তুমি আমাকে মেরে ঘর থেকে বের করে দিছো, আমি এখন তোমার সাথে যাব না। এক পর্যায়ে আমার ভাই বলে কি আপনারা ওরে জায়গা দিচ্ছেন কেন, যদি ওরে ঘর থেকে বের করে না দেন তাহলে আমি আপনাদের নামে মামলা করব।
আমরা এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি তাসলিমার জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কি প্রিয়া আপনার সাথে রয়েছে। ওকে, এখন আমি যেটা বলবো বিরতিতে যাবার আগে সেটা হলো সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে তাসলিমার জীবন গল্প প্রচারিত হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানটি পুরোপুরি আমরা আপলোড করি আমাদের ইউটিউব চ্যানেলে, আপনি চলে আসতে পারেন ওখানে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904। 9904 প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে আপনারা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আপনি আমরা যখনই ওখানে কোন অনুষ্ঠান আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে আপনি জানতে পারবেন। হ্যাঁ,
তারপরে এক পর্যায়ে ওখান থেকে আমার ভাই আমাকে নিয়ে আসে, মানে ওই যে আমি চাকরি করি সেজন্য তাদের লোভে। তো ভাইয়ের এখানে আসার পরে দেখা যায় কি আমাকে সকালে কাজ করতে হয়, বিকালে কাজ করতে হয়, অফিসে কাজ করতে হয়। তো আমার ভাবিও ভালো না, মানে ঠিক মতো বাজার করতো না, তা আমার কাছে অনেকই খারাপ, মানে খারাপ লাগতো আর কি। তো এক পর্যায়ে আমি ওখান থেকে চলে যাই, যাই নিজে নিজে একা একা একটা বাসা নিই। বাসা নেওয়ার পরে ওখানে আমি থাকতাম আর চাকরি করতাম। তো যেই বাসায় আমি থাকতাম ওই বাসাগুলো ছিল তিন সিট, মানে অল্প টাকা ভাড়া ছিল 700 টাকা। তো যে লোকটা ছিল তার বয়স মনে হয় 40-এর উপরে হবে তখন, আর আমার বয়স হবে 14 বছর। তো একদিন আমি রাত্রের বেলা কি করি, 2টার দিকে প্রস্রাব করার জন্য হয়তো বাথরুমে যাওয়ার জন্য বের হই, ওই লোকটা যে তখন মানে আসতেছে তখন আমি খেয়াল করিনি, বা ওর একটা টার্গেট ছিল আমার প্রতি।
এখানে একটু থামাচ্ছি আপনাকে, যে লোকটা আপনার, আপনি যে লোকটা সম্পর্কে বলছেন এই লোকটা কি হতো বা আশেপাশে কোথায় থাকতো তারপরে যদি একটু বলতেন।
ওনার বাড়ি এটা,
ওনার বাড়িতে আপনি ভাড়া থাকতেন, এবং এই ভাড়া থাকা কি ওনার সঙ্গে যোগাযোগ করে আপনি বাড়িতে উঠেছিলেন নাকি কারো মাধ্যমে?
ওনার সাথে যোগাযোগ করে না, মানে ওনারা রুম ভাড়া দিচ্ছে আর আমার কাকা আমাকে ওই রুমটা নিয়ে দেয়।
ওনার
একটা মেয়ে আছে, ওনার একটা ছেলে আছে, আমি তাদের নামগুলো বলি। লোকটার নাম হচ্ছে আনুমিয়া, আর ওর একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল বেবি এবং ছেলেটার নাম ছিল সাব্বির। এবং তারা নাসিরাবাদ এলাকা চট্টগ্রাম শান্তিনগরে তাদের বাড়িটা ছিল আর কি।
ওকে, বলেন আপনি।
তো আমি যখন ওদের বাড়িতে ভাড়া থাকতাম এই অবস্থায় যখন ও আমাকে দেখে ফেলে রাতে 2টা বাজে, তখন সে আমার ঘরে ঢুকে যায়। এক
পর্যায়ে আলাদা থাকতেন,
এক রুমে থাকতাম। তো আমার ঘরে ঢুকে গেলে আমি আবার বলি যে এত রাতে আপনি আমার ঘরে আসলেন কেন, কি দরকারে আসলেন? তো ও কিছু বলে না, কেমনি আসলাম। তো এক পর্যায়ে ও কি করে আমার মুখ চাইপা ধরে, তা আমি ওর সাথে অনেক জোরাজোরি করলো কিন্তু আমি শক্তিতে অবশ্য পারি না। সেই রাতে সে আমাকে রেপ করে। তো বলে কি চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই, চিল্লাচিল্লি করলে নিজের মান সম্মানই যাবে, তোমাকে লোকে খারাপ বলবে, আমাকে কিছু বলবে না। তো আমি পরের দিন অফিসে চলে যাই, কিন্তু অনেক কাঁদি, অনেক কাঁদতে থাকি যে এটা কি হলো আমার সাথে, আমি তো কোনো অন্যায় করিনি, তবে ওই লোকটা এত খারাপ কেন? তো আমার একা থাকতে খুবই ভয় লাগতো ওই বাড়িতে ওই ঘটনার পর থেকে। তো আমার আরেকটা মানে মেয়ে আর কি, তাকে আমি ভাবি ডাকতাম সম্পর্কে। তো ওর কাছে যাই বলি যে ভাবি ওই বাসায় থাকতে না আমার খুবই খারাপ লাগে, রাত্রে একা একা, ওই লোকটা জানি কেমন, মানে পুরোটা তাকে আর খুলে বলি না। তো ও বলে কি ঠিক আছে তুই আমার কাছে থাক। তো আমি বললাম কি তাহলে ভাইয়া কোথায় থাকবে, তো কাজে চলে যাবে, তো তুই আমার কাছেই থাক আজকে রাতে। ওর আবার ছোট একটা বাচ্চা হয় 2-2.5 মাসে। তো আমি ওই বাসায় ওর সাথে ঘুমিয়ে পড়ি। ওর স্বামী বলে যে কি আমি আজকে রাত্রে বাসায় আসব না, ও আমাকে দেখে যায় যে আমি ওর বাসায় আসি বর্তমানে। ও রাতে প্রায় 1টার দিকে চলে আসে,
ওর হাজবেন্ড চলে আসে,
চলে আসে, চলে আসলে এক প্রজা আমি তো ঘুমিয়ে থাকি আর কিছু বলতে পারতেছি না, কারণ সারাদিন কাজ করছি, আমার শরীর খুবই দুর্বল, আমি ঘুমিয়ে পড়ি। আর ওর হাজবেন্ড আসার পরে কি হয় যে ওর ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে ওর বউ বসে থাকে, আর ওর হাজবেন্ড চাচ্ছে যে আমার এখানে আসবে, আমার কাছে আসবে, আর ওর বউ চাচ্ছে যে কি ছোট একটা মেয়ে বা এমন একটা ইতিম মেয়ে তুমি ওর কাছে যেও না বা ওকে নষ্ট করো না। মানে ওদের মধ্যে তকাতকি হচ্ছে, বউ বাধা দিচ্ছে আর ও চাচ্ছে যে আমার এখানে আসবে।
আমি
তো তখন ঘুমিয়েছিলাম। তো এরকম প্রচয় করতে করতে ওর যে বউকে 2-3টা থাপ্পড় মারে, থাপ্পড় মারলে ওর বউ যখন কাঁদতে থাকে না, ওই কাদার শব্দে আমার ঘুম হঠাৎ করে ভেঙে যায়। তো এবং কি কাদার শব্দে আর ওই যে লোকটা আছে না, ওর একটা হাতও আবার আমার কাছে চলে আসে, ও মানে পুরোপুরি আমাকে ই করার জন্য তৈরি, প্রস্তুতি নিচ্ছে আর কি। তো এই অবস্থায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে আমি লাইটটা জ্বালিয়ে দিই আর কি, করে যে লাইটটা থাকে, জ্বালানোর পরে দেখি এই অবস্থা, ভাবি বসে বসে কাঁদতেছে আর ওই অবস্থা। তো আমি ওদের কিচ্ছু বলি না, তো রাত্রের বেলা না বলে সোজা দরজাটা খুলে বাহিরে চলে যায়, বাহিরে গিয়ে গেটটা খুলে একদম আমার বাসায় চলে যায়। তখন রাতের বাজে দুইটা।
আপনার বাসা দূরত্ব কতটুকু ছিল ওখান থেকে?
দূরত্ব ছিল 5 মিনিট।
আচ্ছা, এই রাত দুটোর সময় 5 মিনিট হেঁটে আপনি
চলে যাই? মানে তখন আমার মাথায় প্রচুর রাগ ছিল যে কি করব না করব কিছু জানি না, কিন্তু আমাকে বাসায় যেতে হবে।
সিনারিটা লক্ষ্য করেন যে একটা মেয়ে যদি ফ্যামিলিতে শেল্টার না পায়, ফ্যামিলিতে যদি তার মাথার উপরে মানে অভিভাবকের মতো কেউ না থাকে, তাহলে একটা মেয়ের জীবন কতটা ভার্নারেবল হয়। এবং এটা আমাদের এই জীবন গল্পে আজকে প্রথম না, আমরা আমাদের এই জীবন গল্পে অনেকবার এটা দেখিয়েছি, ভয়াবহভাবে দেখিয়েছি। আজকে হয়তোবা সেটা আরো এক্সট্রিম লেভেলে যাবে। এবং শুধু একটা কথাই বলতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনুন, সিচুয়েশন না, একটা মানুষের জীবনকে চিন্তা করুন। যখন তাসলিমা এই গল্পটা বলছে, তাসলিমাকে নিজের মতো ধারণ করার চেষ্টা করুন যে তাসলিমার জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনার জীবনটা কেমন হতো। ও কিন্তু মানুষ, এবং যারা শুনছেন তারাও মনুষ্যত্বের পরিচয় দেবেন আশা করছি। ওকে,
তারপরে আমি চলে যাই। যাওয়ার পর ওখানে গিয়ে অনেক কাঁদতে থাকি, সমস্ত রাত আমি কাঁদতে থাকি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। তো ঘুমের মধ্যে আমার মনে হয় আমার বাবাকে আমি স্বপ্নে দেখি। আমার বাবা আমাকে বলতেছে যে মা, তুমি এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে তুমি চলে যাও, নাহলে তোমার জীবন আরো শেষ হয়ে যাবে। তো আমি কি করি, বেতনের অপেক্ষা করি। মানে বেতনটা হওয়ার পরেই আমি আমার মায়ের কাছে চলে যাই। আমার মা তখন সুনামগঞ্জে থাকেন না, তখন সিলেট কোম্পানিগঞ্জ থাকেন। তো ওখানে চলে যাই। যাওয়ার পরে দেখি আমার মা ওই সংসার, মানে আমাদেরকে হারিয়ে আমার মা তার নিজের ভুল বুঝতে পারছে। বুঝার পরে সে ওই সংসার থেকে চলে আসছে, এবং ওই সংসারে গিয়ে আমার মার একটা মেয়ে হয়েছে। তখন ছিলাম আমরা 3 বোন, এখন হলাম 4 বোন। তো ওখানে যাওয়ার পরেও আমার ভাইয়া বিয়ে করে ফেলছে, তার সংসার নিয়ে ব্যস্ত। আমার মা একা একা থাকে, আমার 2টা বোনকে পালে, আবার 3 বোনকে পালে। এখন আমিও যদি ওখানে বসে থাকি তাহলে আমার মার এমনি অবস্থা খুবই খারাপ। আর আমাদের দেশে যে জমিটা ছিল, আমার ভাই ওটা বন্ধক দেয়, বন্ধক দিলে আরেকজনের ডুপ্লিকেট করে ওটা লিখে নেয়। তো ওই বাড়িটাও শেষ, এখন মানুষের বাড়িতে ভাড়া থাকতে হয়, খুবই অভাব সংসারে। তখন আমি 1 মাস থাকি ওখানে। থাকার পরে যেটা হয় আর কি, মেয়েদের যে মানে মাসে মাসে পিরিয়ড হয় আর কি, এটা হয়ই না। আমি না হওয়ার কারণে আমি কাউকে জিজ্ঞেস করি, একজনকে জিজ্ঞেস করি, তখন সে পাত্তা দেয় না, বলে কি আই তুই তো আবি একটা মেয়ে, তোর কি হবে। উনি আরো হাসে। তো জিনিসটা আমি কারোর কাছে কিছু বলতেও পারতেছি না, বা জিনিসটা নিয়ে কোনো আলোচনা যে করব সেটাও পারতেছি না।
মানে আপনার মধ্যে কি কোনো ভয় বা সংশয় ছিল, বা আপনি কি বিষয়গুলো জানতেন যে এটা না হওয়ার মানে এটা কি?
আমি অবশ্যই জানতাম না যে এভাবে।
সেটাই আমার প্রশ্ন ছিল যে আপনি জানতেন না বিষয়টা?
জানতাম।
ওকে, তারপর?
তো আমি ওখান থেকে আবার চট্টগ্রামে চলে যাই। যাওয়ার পরে ওখানে থাকি না, তখন আমি কাকার সাথে যোগাযোগ করি যে কাকা আমি শান্তিনগর আর থাকবো না। তখন কাকা এক জায়গায় চাকরি করতেন, তো ওখানে আমাকে একটা বাসা নিয়ে দেন। উনি কোনো খারাপ ছিলেন না, আমাকে নিজের মেয়ের মতোই দেখতেন। দেখার পর আমি ওখানে বাসা নেওয়ার পরে চাকরি হয় না। তো উনি বলেন কি যে ওনারা মেস হিসেবে থাকতেন, তো বলে তাসলিমা তুমি আমাদের মেসে রান্না করো, তুমি খাবে, তোমাদেরকে বেতনও দেব। তো এক বসে থেকে তো লাভ নেই। তো আমি ওই মেসে রান্না করতাম, সমস্ত দিন রান্না করতাম, 2 বেলা রান্না করতাম আর কি। তো সন্ধ্যার আগে আবার বাসায় চলে যেতাম। তো কাকা আমাকে অনেক সময় একটু রেট হলে নিয়ে দিয়ে আসতেন বাসায়, খুবই ভালোবাসতেন। এরপর যাই আরেকজন একটা লোক, মানে কাকার সাথে কাকার একটা ফ্রেন্ড হবে, ওর বাড়ি হচ্ছে রংপুর, নাম হচ্ছে হালিম। তো উনি আবার আমার কাকাকে বলে যে উনি কি আপনার আপন বাইস্তি, বলে কি না। তাহলে আপনি যখন ওকে এত কেয়ার করেন, এত ভালোবাসেন, তাহলে ওকে বিয়ে করে ফেলেন। তা আমার কাকার মাথায় কিন্তু এগুলো ছিল না কখনোই। তো কাকা যখন, কাকা বলে না ওকে আমি নিজের মেয়ের মতো দেখি, কিভাবে আমি ওকে বিয়ে করব। তো বলে কি রক্তের তো কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি ওকে বিয়ে করতে পারেন। ওই লোকটার কথা শুনে কাকা আমাকে প্রস্তাব দেয় যে উনি আমাকে বিয়ে করবে। এদিকে আমার এই সমস্যাটা চলতেছে, তখন 2 থেকে 3 মাস হয়ে গেছে। তখনও আমি মানে আমার মাথা ঘুরাই বা বমি হয় এগুলো আর লক্ষ্য করলো, আমি বুঝতে পারি না যে আমি আসলে মা হতে যাচ্ছি। তখন এভাবে এভাবে 4 মাসের মতন হয়ে যায়, এভাবে 5 মাসের মতোই হয়ে যায়। তখন কাকারে অনেক বুঝাই আমি, আমাকে কাকা আপনি মানুষের কথা শুনে আমাকে বিয়ে করার চেষ্টা করতেছেন, এগুলো ঠিক না। ওই দিকে আবার হালিম যে লোকটার কথা বললাম, ও আবার আমার দিকে সবসময় নজর দিত, আর ও আমাকে মানে সম্পর্ক করার চেষ্টা করতো আর কি। তো পাঁচ মাসের পরে যেটা হয় নাভির গোড়াতে একটু একটু লড়তো আর কি, বাচ্চা তো লড়ে, তো আমি অনেকটা ভয় পেয়ে যাই, কারণ এরকম লড়ে কেন, কি লড়ে। তখন আমি এই জিনিসটা কাকার কাছে বসে শেয়ার করতে পারি না, শেয়ার করি হচ্ছে হালিমের কাছে। তো উনি কি করে আমাকে নিয়ে একটা ডাক্তারের কাছে যায়, যাইয়া পরীক্ষা করে দেখে সাড়ে পাঁচ মাস আমি প্রেগনেন্ট। তখন উনি কাকাকে ফোন দিয়ে বলে তাসলিমাতে এই সমস্যা। কাকা আমাকে জিজ্ঞেস করে যে বাচ্চা এটা কিভাবে হলো বাকা। তখন আমি কিছুই বলতে পারতেছি না, কার কথা বলবো কি বলবো, মানে ওই কথাগুলো আমি বলতে পারতেছি না যে ওই লোকটা আমার সাথে এগুলো করছে, মানে সবসময় চুপ করে থাকতাম। থাকার পরে কাকা,
চট্টগ্রামের ঘটনা এটা যেখানে আপনি রেপ হয়েছিলেন, আর আপনি আপনার কাকার সাথে যে ঘটনাটা ঘটছে এটা কোথায়, কোন জেলায়?
এটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট।
কালুরঘাটে তো আপনার কাকা কি বললে ওই লোকটাকে চিনতো? অবশ্যই চিনতো, কারণ তিনি চিনতে ম্যানেজ করে দিয়েছেন,
উনি তো রুম ভাড়া নিয়ে দিছিলেন, উনি চিনতো।
আপনি কাকাকে বললেন না কেন?
কাকাকে বলিনি, আমি বলিনি কারণ ওনার সাথে আমার বয়সের অনেকটা ডিফারেন্স ছিল। তা আমার মনে হতো কি, যদি আমি ঘটনাটা বলি তাহলে কাকা আমাকে দেখতে পারবে না, আমাকে খারাপ মনে করবে, আর হচ্ছে ওনার সাথে হয়তো আমাকে বিয়ে দিয়ে দিবে, বা এগুলো নিয়ে আলোচনা হলে সামাজিক ভাবে আমি অনেক লাঞ্ছিত হব, মানে ওরকম কিছু ভাবতাম। কিন্তু আমি যে কত বড় লাঞ্ছিত হতে যাচ্ছি
সেগুলো আপনার মাথায় ছিল?
আমার মাথায় ছিল।
কত সালের ঘটনা এটা?
এটা হচ্ছে ২০০৭ সাল। আমি কাকার যখন না বলি তখন কাকা সন্দেহ করে যে ওই হালিমের সাথে হয়তো আমার কোন সম্পর্ক আছে। তো হালিমকে বলে যে তুমি ওকে বিয়ে করবা। তো এক পর্যায়ে ওকে বাধ্য করায় যে আমার সাথে, মানে আমাকে বিয়ে করার জন্য। তো আসলে তো ও জড়িত না এগুলোর মাঝে, তো একটা কাজেও না, মানে একটা হুজুর রেখে আই না ওর সাথে আমার বিয়ে দিয়ে দেয়। এটা বিয়ে কিনা আমি জানি না, তবে কলমা পড়ায়, তারপরে কুবুল পড়ায়, পড়ানোর পরে যে কিছুদিন পরে মানে রেজিস্টার করা হবে, তখন ওর কাছে টাকা ছিল না।
হালিম এটা মেনে নিল?
হালিম এটাকে মেনে নিল, মানে আমি একটা অসহায় দেখে ও মন থেকে মেনে নেয়নি, কিন্তু মানুষের চাপে এটা মেনে নিতে সে
ও তো বিবাহিত ছিল।
বিবাহিত ছিল, দেশের বাড়িতে ওর ওয়াইফ ছিল। তো যখন ও আমি ও আলাদা একটা রুম নেই, তখন সে আমাকে বলে নীরবে যে তাসলিমা তুমি বলো এটার জন্য কি আমি দায়ী। তা আমি বলি যে না, তাহলে কেন আজকে আমার এই অসম্মান, আমি কি দোষ করছি আমার?
তার মানে এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যখন আপনার কাকা হালিমকে চাপ দিচ্ছিল তখন আপনি চুপ ছিলেন?
আমি চুপ ছিলাম, তখন এই পরিস্থিতিতে আমার কিছুই বলার ছিল না
এবং আপনি সুযোগটা নিয়েছেন, সামহাও
সুযোগটা
নিয়েছেন, এটা আজকে অস্বীকার করার কোনো উপায় নেই। প্রিয় শ্রোতা, পয়েন্ট রাখবেন এখানে, আমি বারবারই বলি, জীবন গল্প যারা বলতে আসেন এখানে, তিনি যে ঘটনাটা জীবনে ঘটিয়েছেন সেটা এখানে বলেন। তিনি নাটকের কথা চিন্তা করেন না, সিনেমার কথা চিন্তা করেন না, তার জীবনে যেটা প্রয়োজন সেটা, যেটা ঘটে গেছে সেটাই বলেন। সুতরাং এখানে বাঘ থাকবে কি থাকবে না, সাসপেন্স থাকবে কি থাকবে না, সেটা একান্তই তার বিষয়। যদি তার জীবনে সাসপেন্স থাকে তো থাকবে, না থাকলে থাকবে না, তার জীবনে যেভাবে ঘটে গেছে সেটাই। যদি একটা নদীর মতো হয়, সেই নদীতে ঢেউ থাকলে থাকবে, না থাকলে থাকবে না। এবং এতক্ষণ পর্যন্ত যেটা শুনছিলাম তাসলিমার জীবন গল্প, সেখানে অন্যরকম একটা মায়া হচ্ছিল তাসলিমার প্রতি, ভালো লাগছিল, ভালোবাসা তৈরি হচ্ছিল। কিন্তু যখন দেখি যে তাসলিমা যাকে আসলে দোষ দেওয়ার কথা উচিত ছিল তার কথাটা গোপন করে, যখন হালিমকে যখন অ্যাকিউজ করছে তাসলিমার কাকা, তখন সে এক ধরনের চুপ আছে। চুপ থাকা মানেই তার চাচা ধরে নিয়েছে তার মানে হালিম এই কাজটা ঘটিয়েছে এবং তখন হালিমকে বাধ্য করেছে বিয়ে করতে। তখন কোনো না কোনোভাবেই আমাদের জায়গা থেকে তাসলিমাকে অপরাধী মনে হয়, সেটাই স্বাভাবিক। এবং গল্পটা এখানেও না, গল্প শুরু হয়েছে মাত্র, গল্পটা কোথায় গিয়ে থামবে সেটাই দেখার বিষয়। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিপ্রি আপনার সাথে রয়েছি, এবং আজকের যিনি গেস্ট তার একটা ছবি আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে আসতে পারেন। ঢাকা এফএম এর ফেসবুক পেজে আছে এবং আমার ফেসবুক পেজেও আছে, www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আর জি কিবরিয়া নামে, এবং ওই পেজটিতে আপনি আমার পার্সোনাল আইডিও পাবেন, ওখানে যদি আপনি নক করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আজকে যিনি গেস্ট আছে যদি প্রয়োজন ওনার সঙ্গে যোগাযোগ করতে চান এবং সেটা যদি প্রাসঙ্গিক মনে হয় আপনার সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে দিই। ওকে, ছোট্ট একটা বিরতি, ফিরছি ঠিক রাত ১২টায়। ওকে, বিরতিতে যাওয়ার আগে আরেকটা কথা একটু বলতে চাই, যেটা বারবারই বলছি, সেটা হচ্ছে সিচুয়েশনটা যখন নিজের মতো না এবং মন যখন বসে না কোনো কাজে, হঠাৎ করেই কোনো ফুড আমাদের মনটাকে কিন্তু ঠিক করে দিতে পারে, যেমনটা হতে পারে কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি, শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। সময় রাত 12টা, প্রিয় শ্রোতা, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট রয়েছেন তার কাছে আবারও ফিরতে চাই এবং এই ফাঁকে আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, এখন থেকে জীবন গল্প প্রচারিত হবে রাত 2টো পর্যন্ত। সুতরাং 11টা থেকে 2টো পর্যন্ত এই 3 ঘন্টা আশা করছি আমাদের সাথেই থাকবেন। তাসলিমা, যেখানটায় আমি ছিলাম, এক পর্যায়ে হালিমের সঙ্গে আপনার বিয়ে হয়ে গেল এবং হালিম আপনাকে জিজ্ঞেস করছিল যে আসলেই সে তো নির্দোষ। তখন আপনি যেটা বলছিলেন, হ্যাঁ বলুন।
তখন আমি বললাম তাকে যে না, আপনি তো ওই জন্য দায়ী না। তুমি আমাকে জিজ্ঞেস করলো যে কেন তাহলে এগুলো করলে, আমাকে কেন ফাঁসালে। তখন আমি বললাম যে না, আমি আপনাকে ফাঁসাইনি। তো আমি এক পর্যায়ে ওনার কাছে যেটা বলতে গেলে আশ্রয় চাই যে আপনি আমাকে একটা অসহায় মেয়ে হিসাবে বা বন্ধু হিসাবে আশ্রয় দেন, আমি আপনার কাছে আশ্রয় খুঁজছি। পরে সে শিক্ষিত ছিল, মানে বিয়ে পারছিল, তার মনে এক পর্যায়ে সে আমাকে আশ্রয় দেয়। তার সাথে আমার কোন স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না, ওই দিক থেকে ও খুবই ভালো ছিল। যখন আমার বাচ্চা, মানে 8 মাস গর্ভাবস্থায় আমি,
তো তখন কি বলছিল যে বাচ্চাটাকে নষ্ট করতে ফেলতে?
তখন সে বলছিল এক পর্যায়ে যে বাচ্চাটা কি নষ্ট করা যাবে কিনা। তখন মেডিকেলও নিয়ে গেছিল, তো মেডিকেল বলতেছে যে 8 মাস হয়ে গেছে, প্রায় বাচ্চাটা নষ্ট করা যাবে না। তখন ও আমাকে বলে যে তাসলিমা দেখো, আমি একটা ছেলে মানুষ, যদি তুমি এখানে থাকো তাহলে আমি তোমার জন্য কি বা করতে পারবো, আর এই অবস্থায় তুমি কি চাও আমার কাছে। আমি অনেক বিবেচনা করে দেখলাম যে একজন অপরাধ করবে আর একজন তার দায়ী নেবে, তা তো কখনো হতে পারে না। তখন আমি ওকে বললাম যে আপনি আমাকে এক কাজ করেন, ট্রেনের টিকিট কেটে আমাকে গাড়িতে তুলে দেন, আমি বাড়ি চলে যাব। পরে আমি, ও আমাকে টিকিট কেটে দেয়, গাড়িতে উঠিয়ে দেয়, তখন আমি বাড়ি চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে কিছুই বলে না, কারণ তখন আমি বিপদে ছিলাম। তো আমাকে জিজ্ঞেস করে যে কিভাবে কি হয়েছে। তখন আমার মিথ্যে বলতে হয় এক পর্যায়ে আর কি, যে আমার বিয়ে হয়েছে বা আমার স্বামী আমাকে গাড়িতে উঠে দিয়ে গেছে, তাই আমি আসছি, না হয়তো দেশের বাড়িতে মান সম্মান থাকবে না। তো এভাবে 8 মাস 9 মাস পার হয়ে যায়। পার হলে আমার ছেলে বাচ্চা জন্ম নেই,
মানে আপনি ভেবে চিন্তেই বাচ্চাটার জন্ম হলো আপনার?
জি, বাচ্চাটার জন্ম নেই। বাচ্চাটা জন্ম নেওয়ার পরে যা হয়, আমার মা, আমার ভাই বোন, ওরা অবশ্যই কেউ আমাকে দেখতে পারে না। তো আমার খুবই রাগ হয় যে আমার বিয়ে হলো না, সংসার হলো না, তো বাচ্চা হলো কোথেকা?
তখন আপনি বুঝতেছেন না বিষয়টা?
হ্যাঁ, তখন বুঝতেছি যে বাচ্চারা এইভাবে এই কারণে হয়েছে। তো বাচ্চা যে হইল, এই বাচ্চা নিয়ে আমি কি করব, এই বাচ্চা আমি কার পরিচয়ে পৃথিবীতে মানুষ করব, বা এই বাচ্চাকে কে লালন পালন করব। তখন আমার এগুলো, মানে মাথার ভিতরে কাজ করতেছে যে তখন আমি কেন বললাম না এগুলো, বললে হয়তো সংশোধন হতো। আজকে চুপ থেকে আমার ল্যাপটপে আমি নিজেই শেষ করে দিলাম, এখন আমি কি করব। তখন এক পর্যায়ে যখন আমার মা আমাকে খুবই অত্যাচার করতেন, তো ওদের আমি কিছু বলতে পারতাম না। তো এক পর্যায়ে আমার রাগ হইতো ওই বাচ্চার উপরে যায় এসে, যে বাচ্চাটার জন্য আজকে আমি কোনো কাজ করতে পারি না, ঘরের বাহিরে যেতে পারি না।
কিন্তু তদ্দিনে কি আপনার ফ্যামিলি জেনেছে যে আপনার বাচ্চাটা কিভাবে হয়েছে, আসল ঘটনা কি জেনেছে?
এখনো জানে না আমার ফ্যামিলি, সত্যিটা এখনো জানে না। তাদের কাছে আমি সবসময় মিথ্যে বলছি।
সো দিস ইজ হাউ মাচ ইম্পর্টেন্ট। সি, এই প্ল্যাটফর্মটা এত বেশি মানুষের আপন হয়ে গেছে, জীবনের ভয়াবহতম কঠিনতম সত্য কথা যেটা হয়তো পৃথিবীতে কেউ জানে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, সেটা তারা এসে নির্ভয়ে এই প্ল্যাটফর্মে বলেন। দ্যাটস রিয়েলি অনার ফর আস, আমরা এটাকে সম্মান মনে করি। এবং আজকে এই গল্পটা হয়তো অনেক পাষণ্ড মানুষের অন্তরকে অনেকখানি নরম করে দেবে। আপনি যেটা বলছিলেন যে তো কিন্তু আমার তো সন্দেহ হওয়ার কথা যে এতদিন ধরেও বাবা খোঁজ নিচ্ছে না, বাড়িতে আসতেছে না, স্বভাবত তো সবার জিজ্ঞেস করা উচিত যে
জিজ্ঞেস করে। তখন আমি বলতাম যে ওর বাবা চাকরি করে, সে যেন আসতে পারে না। তো ছয় মাসের সময় আমি বাচ্চাটাকে নিয়ে মানে ওই কাকার কাছেই যাই। যাওয়ার পরে কাকাকে ডাকি, ডাকার পরে কাকা আসে বের হয়ে, কিন্তু আমাকে তেমন একটা গুরুত্ব দেয় না। তো আমি আর ওনার সাথে কথা না বলে ওখান থেকে চলে আসি ওনার অফিস থেকে। আসার পরে ট্রেনে উঠি, ট্রেনে ওঠার পরে আমার এক পর্যায়ে মনে হয় যে আজকে যদি বাচ্চারা না থাকতো আমি যে কোনো একটা চাকরি নিতে পারতাম, চাকরি করেও আমি নিজের জীবনটা বাঁচাতে পারতাম, ভালো থাকতে পারতাম, কিন্তু এই বাচ্চারা জানো তো আমি চাকরিও করতে পারতেছি না। তো আমাদের যে সিলেটের ট্রেনগুলো হয় এগুলো কিন্তু বেশিরভাগ একটা যাত্রী হয় না তেমন, বেশিরভাগই খালি থাকে, বরিবের পরে অনেকটাই খালি হয়ে যায়। তো ওই ট্রেনে বেশি একটা মানুষ ছিল না, থাকলেও পিছনের সিটি ছিল, সামনের সিটি কোনো মানুষ ছিল না। তো আমার হঠাৎ মাথার মধ্যে এমন একটা বুদ্ধি কাজ করে যে আমি বাচ্চাটাকে আজকে ট্রেন থেকে ফেলে দেব।
ট্রেন থেকে ফেলে দেবেন?
যদি আমি ট্রেন থেকে ফেলে দেই তাহলে আমি ফ্রি হয়ে যাব, তাহলে আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো, আমার মার মেয়ে মার খেতে হবে না, মানুষের কথা শুনতে হবে না, আমি চাকরি করতে পারবো, আমি বাঁচতে পারবো।
আচ্ছা, তখন বাচ্চাটার বয়স কত?
তখন বাচ্চাটার বয়স ৬ মাস। তো আমি
এখানে পজ দিব একটু। অনেক আগে সম্ভবত এটা এনটিভিতে একটা রিপোর্ট দেখেছিলাম, বদ্রুতজা বাবু ভাইয়ের একটা রিপোর্ট সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। ইজ এ ভেরি রিনাউন্ড টেলিভিশন রিপোর্টার এবং বর্তমানে মাছরাঙ্গা টেলিভিশনে কাজ করেন, উনি ক্রাইম রিপোর্ট নিয়ে কাজ করেন। একটা বাচ্চা কুড়িয়ে পাওয়া গেছে, হচ্ছে কোন একটা মানে দুটো বিল্ডিং এর মাঝখানে গলিতে কুড়িয়ে পাওয়া গেছে, এবং ওটা নিয়ে একটা রিপোর্ট এখনো মাঝে মাঝে ফেসবুকে দেখা যায়। এবং ওই ওই বাচ্চাটা কুড়িয়ে পাওয়ার পরে বাচ্চাটাকে ট্রিটমেন্ট করা হচ্ছে, সেভ করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ইনভেস্টিগেটেড করা হচ্ছে। এই রিপোর্টটা দেখার পরে মানে আমি আজকের এই জীবন গল্প করতে গিয়ে আমার এই অনুভূতিটা হয়, কিন্তু আমি জানি আমার প্রথম যে অনুভূতিটা হয়েছে এটাই ম্যাক্সিমাম মানুষের অনুভূতি। এই রিপোর্টটা মানে এই বাচ্চা মানে এই রিপোর্টটা দেখতে গিয়ে ফার্স্ট আমার যে অনুভূতিটা হয়েছে সেটা হলো যে কোন প্রাচণ্ড মা পারল এই বাচ্চাটাকে ফেলে দিতে, এটা হচ্ছে ফার্স্ট অনুভূতি। সেকেন্ড অনুভূতি, নিশ্চয়ই এই বাচ্চাটার মান সম্মানে সামাজিকতায় আঘাত লাগবে যে কারণে বাচ্চাটার পরিণতি এরকম হয়েছে। এবং সেক্ষেত্রেও ওই মাটার দিকেই প্রশ্ন এসেছে, একবারের জন্যও কিন্তু মানে আমাদের প্রথম ইমোশন যেটা হয়, একবারের জন্য কিন্তু আমরা ওই ছেলেটার কথা চিন্তা করিনি যে এই ছেলেটার দ্বারা এই কাজটা হয়েছে, কিংবা যে পরিস্থিতিতে পড়ে মেয়েটাকে বাধ্য করা হয়েছে এই কাজটা করার জন্য, বা মেয়েটা আদৌ বাধ্য হয়েছে কিনা। বাচ্চাটার কষ্টে আমরা সবাই কষ্ট পাচ্ছি, এবং আমি জানি এরকম বাচ্চা সমাজে নেওয়ার জন্য অনেকেই প্রস্তুত থাকেন, অনেকের ঘরেই বাচ্চা কাচ্চা হয় না, অনেকেই চান একটা বাচ্চা। কিন্তু আমি বরং গল্পটাকে একটু অন্যভাবে আপনাদেরকে ভাবাতে চাই, দেখুন কতটা শক্তিশালী ভয়াবহ একটা ব্যাকগ্রাউন্ড থাকলে, কতটা শক্তিশালী কারণ থাকলে, মা তো মাই, সে যেই হোক না, যে অবস্থায় হোক না কেন, একটা মা তার সন্তানকে ফেলে দিতে পারেন, কতটা শক্তিশালী কারণ থাকলে। অন্তত আজকের এই গল্প যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, প্রায় এক ঘন্টা দশ মিনিট আমরা পার করে ফেললাম আমাদের এই জীবন গল্পে, সেখানে এসে অন্তত আপনাদের এই উপলব্ধিটা হওয়া উচিত যে যখন তাসলিমা ট্রেন থেকে বাচ্চাটাকে ফেলে দিতে যাচ্ছে, রাইট, সো সেই মুহূর্তে আপনি যদি শুধু ওই সিনারিটুকুই দেখেন যে ট্রেনের মধ্যে আপনি বসে আছেন এবং একটা মহিলা দৌড় দিয়ে গেল, কিংবা একটা কিশোরী মেয়ে দৌড় দিয়ে গেল তার কোলের বাচ্চাটাকে ঠাস করে সে ফেলে দিল, আপনার অনুভূতিটা কি হবে? আপনার অনুভূতিটা হবে এই মেয়েটাকে মেরে ফেলি, বা এই মেয়েটা কি করলো এটা, এই মেয়েটা তো পাগল, কিংবা এই মেয়েটা একটা চরম শাস্তি হওয়া উচিত। আপনার যা ইচ্ছা আপনি সেটা করার চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি এই লম্বা ব্যাকগ্রাউন্ডটা জানেন আপনি কি পারবেন ওর থেকে আঙ্গুলটা তুলতে? তবুও মানুষ আমরা, কথা হচ্ছে এটাই যে আমরা যেই মানুষ একটা শিশু সন্তানের যত্ন করতে জানে না, সে শিশু সন্তানের যত্ন যেভাবেই হোক না কেন, জন্ম যেভাবেই হোক না কেন, সেই মানুষ আসলে মানুষ না। আমরা সেই জায়গাটা থেকেই তাসলিমাকে আরো গল্পটা সামনের দিকে এগিয়ে নিতে সুযোগ দিব, দেখি সে কি করেছে। হ্যাঁ, ট্রেনের ভিতরে আপনি বাচ্চাটা ফেলে দেওয়ার প্ল্যান করছিলেন, তারপর?
তারপরে আমি যখন তাকে ফেলে দিতে চাচ্ছি, ঠিক ওই মুহূর্তে ও আমার গলার মেঝে জড়িয়ে ধরে। তখন আমি কিন্তু ওর দিকটা মানে জানালার পাশে ওকে নিয়ে গেছিলাম, ঠিক যখন ও আমার গলায় জড়িয়ে ধরে তখন আমার ওর জন্য খুবই মায়া হয় যে আমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলাম, জন্ম দিলাম, এতদিন পর্যন্ত তাকে আমি লালন পালন করলাম, বুকে দুধ খাওয়ালাম, অবশেষে আমি তাকে ট্রেনের নিচে ফেলে দিব না। তখন আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম। তো ওকে নিয়ে আমি আবার বাড়িতে ফিরে যাই।
আপনার একবারের জন্য চিন্তা হয়নি যে ট্রেনের ভিতরে তো অনেক লোকজন আছে, আপনি ফেলে দেওয়ার পরে কি অবস্থাটা দাঁড়াবে?
সেটা তো আর ভাবিনি তখন, তো আমি শুধু এটাই ভাবছি যে আমাকে বাঁচতে হবে,
আমাকে ফ্রি করে দেখ,
ফ্রি হতে হবে, মুক্ত হতে হবে অভিশপ্ত জীবন থেকে। তো যখন আমি বাচ্চাটাকে নিয়ে বাড়িতে ফিরে যাই, তো আবার সে একই অবস্থা, আমার মা অত্যাচার করতে থাকে।
আচ্ছা, তখন পর্যন্ত জানে না যে এই বাচ্চাটার আসলে কার ওরসে জন্ম হয়েছে? আমি জানি না যে আজ পর্যন্ত সে জানে কিনা। আপনার, আপনি যদি সাহসী একটা মেয়ে হতে, আমি জানি না সাহসিকতাটা ওইভাবে বলা উচিত হচ্ছে কিনা, আপনার কি একবারের জন্য মনে হয়নি যে এই বাচ্চাটা নিয়ে ওই লোকটাকে ফেস করতে, যে না বাচ্চাটা তোমার? ওই সময় কি মনে হতো না বা সাহস পেতেন না?
ওই সময় মনে হতো, কিন্তু আমার পাশে আমি তেমন কাউকে পাইনি। যদি আমার পাশে কোনো এরকম শক্তিশালী মানুষ পেতাম বা ওর বিষয়ে এগুলো বলতে পারতাম।
আপনার তাৎক্ষণিকভাবে যেটা করা উচিত ছিল পুলিশের কাছে যাওয়া। রিয়েলিটি রিয়েলিটি প্রিয় শ্রোতা, কারণ অনুষ্ঠানের ফরম্যাটের জায়গা থেকে আমাকে বলতে হবে, এটা নিয়ম, হয়তো আমাদের সবারই আশ্রয়স্থল হওয়া উচিত আমাদের পুলিশ ডিপার্টমেন্ট। আপনি পুলিশের কাছে কেন যাননি?
যাইনি।
কেন যাননি?
যাইনি, তখন আমার মাথায় এগুলো ছিল না।
এগুলো ছিল না, যদি থাকতো তাহলে কি যেতেন পুলিশের কাছে?
অবশ্যই যেতাম।
ওকে, ফাইন। সবারই আমি বলবো একটা কথা, যে আপনি বিচার পান কি না পান, ন্যায় বিচার পান, পুলিশের অনেক অনেক সদস্য আছে যারা সত্যি সত্যি অনেক মহৎ। আমরা একটা পারসেপশন আমরা একটা গ্রো করি এবং সেটা অনেকের আচরণের জন্যই হয়, একটা নেগেটিভ পারসেপশন পুলিশ সম্পর্কে। কিন্তু আপনাদের প্রথম যেখানে নক করা উচিত সেটা হচ্ছে থানা পুলিশ, এরকম ঘটনা ঘটলে। ওকে, বলুন। তারপরে
আগের মতোই আমার আম্মু আমার সাথে ব্যবহার করতে থাকে। তখন প্রায় 9 মাস হয়, তখন আমার ছেলে প্রায় হাঁটতে শিখছে। তো একদিন আমার আম্মু আমাকে অনেক মারে, মেরে ঘর থেকে বের করে দেয়। তো আমার মনে হয় যে জীবনটা আমার খুবই অভিশপ্ত। তো যে বাচ্চার জন্য আজকে আমি অভিশপ্ত হয়েছি, বাচ্চার কি দোষ? বাচ্চার তো কোনো দোষ নেই, তাকে একা মারবো কেন, আমি নিজেও মরবো আজকে।
মানে প্ল্যান ছিল যে বাচ্চাকেও মারবেন, আপনিও মরে যাবেন,
নিজেও মরবো। তো আমি বিশ্ব রোড আমাদের পাশে আছে, তো ওখানে আমি চলে যাই। যাওয়ার পর বাচ্চাটা ঘুমিয়েছিল, আমি কোলে নিয়ে, মানে ঠিক গাড়ি আসতেছে, মানে আমি যাচ্ছি, ঠিক ওই মুহূর্তে একটা লোক আমাকে পিছন দিয়ে টেনে ধরে। টেনে ধরার পর তখন রাত্রের 11টা বাজে, বলতেছে যে তুমি এটা কি করতেছ, এখন তো মরে যেতা। আমি বলতেছি আমি তো মরতেই চাই, যে জীবনে আমার কোনো মূল্য নেই, দাম নেই, সেখানে বেঁচে থেকে কি লাভ? তো উনি, আমি খুব কাঁদতেছিলাম আর বলতেছিলাম কথাগুলো, তো উনি আমাকে বলতেছে কি হয়েছে, কি সমস্যা? তো উনি আমাকে বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার আম্মুকে ডেকে তোলে, তোলার পর বলতেছে আপনার মেয়ে কোথায় আছে, কি আছে, খবর না রেখে আপনি ঘুমাচ্ছেন, আপনার মেয়ে তো আজকে আত্মহত্যা করতে গেছিল।
আচ্ছা,
তখন আমার মার মনে হয় একটু দয়া হয় যে বাচ্চাটাকে নিয়ে সে আত্মহত্যা করতে গিয়েছিল। তখন থেকে এই পর্যন্ত মানে আমার মা কি করে, ওই বাচ্চাটার প্রতি একটু দরদ হয় আর কি।
আচ্ছা,
যেমন আমাকে মায়া না করলো, আমার সন্তানকে মায়া করে। তো আমি আবার একটা কাজ পাই, কাজ করতে থাকি, আমার বাচ্চাকে লালন পালন করতে থাকি। এভাবে 2 বছর 2.5 বছর হয়ে যায়। তো আমি তো ফাঁক পাইলে কোনো অল্প একটু সমস্যা হলেই ওকে মারতাম, কোনো একটু কিছু হলেই ওকে মারতাম।
মানে এটা আপনি বুঝতে পারতেন যে কাজটা করা ঠিক হচ্ছে না, কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন না।
না, মানে যখন আমার রাগ হতো কারোর উপর, তো এই রাগ আর দেখাতে পারতাম না, সব রাগ আমি আমার বাচ্চার উপর দেখাতাম, কারণ ওর জন্যই আমার কপালে এত কিছু, ওর জন্যই আমার সবকিছু। তো ওকে সবসময় আমি টর্চার করতাম। এক পর্যায়ে কি হয়, আমার সন্তান কথা বলতে শিখে প্রায় 1.5 বছরই মা বলে ডাকে। তো 2.5 বছরের সময় সে আমাকে বলে, জামু তুমি চলে যাও। কোথায় যাব বাবা? তুমি গিয়ে চাকরি করো, দেখো না নানি মামা তোমাকে মারে বকে। যেদিন আমার এই 2.5 বছরের বাচ্চা আমার কষ্টটুকু বুঝতে পারলো, সেই দিন থেকে আমি ওকে বুকে টেনে নিই। তারপর থেকে আমি কোনো দিন ওর গায়ে আঘাত করি না, যে আমি যাকে এত অবহেলা করলাম, যাকে এত কষ্ট দিলাম, আজকে সেই 2.5 বছরের বাচ্চা আমার কষ্ট বুঝতে পারলো, যে এখানে থাকলে আমার কষ্ট হচ্ছে, ওর নিজের কষ্ট না ভেবে আমার কষ্টের কথা ভাবলো, যে মাকে ছাড়া থাকতে ওর কষ্ট হবে সেটা সে ভাবেনি কখনো। তো আমি চলে যাই, মাসে মাসে 2000 করে টাকা দিতাম আম্মু।
গিয়ে আপনি কোথায় কাজ করলেন?
আমি প্রথমত ঢাকা টঙ্গী আসি, আমার চাচাতো বোনের জামাইয়ের সাথে, ওনারা মানে ওনার মেয়ে ঢাকায় থাকতো, ওখানে এসে চাকরি নিই। নিয়ে এভাবে চাকরি করতে থাকি আর আমার ছেলেকে লালন পালন করতে থাকি। এক পর্যায়ে আমার ছেলের বয়স প্রায় 4 বছর, তখন আমি বাড়িতে ব্যাগ করি আমার ছেলের জন্যই। ব্যাগ করার পর আমার যে ভাইটা ছিল উনি আবার মারা যায়। তো উনি মারা যাওয়ার পরে যেটা হয় আর কি, ঘরের ভিতরে কোনো টাকা পয়সা বেশি একটা থাকে না, তো আমার মা রাগ করে আমাকে বলে যে আমার ছেলেটা না মরে যদি তুই মরতি। তা আমার অনেক কষ্ট লাগে যে আমার মা আমার মৃত্যু কামনা করলো, আমি এখানে আর থাকবই না। তো আমি ভাইয়া মরা 43 দিনের দিন আমি ঢাকা হিবে চলে আসি আমার এক বান্ধবীর সাথে যোগাযোগ করে। আসার পরে যা হয়, আমার বান্ধবীর এখানে একটা পাত্র আছে, তোরা বলে কি তোর জীবনটা কি এভাবেই চলবে, তোর কি বিয়ে শাদি দরকার নেই বা সংসার দরকার নেই। তো আমিও নিজের থেকেও ভাবি যে আমার অত সংসারের প্রয়োজন আছে, বিয়ে হওয়ার দরকার আছে। তো বলে কি একটা ভালো পাত্র আছে, যদি তুই কিছু মনে না করস তাহলে ওর কাছে তোকে বিয়ে দিয়ে দে। তা আমি বলি ঠিক আছে, ওকে আমার দেখতে হবে বা উনিও আমাকে দেখবে। তো উনি আসে, আসার পরে বলে যে ওনার স্ত্রী মারা গেছে, ওনার একটা ছেলে একটা মেয়ে আছে, তো ওনার ওয়াইফ লাগবে বা উনি বিয়ে করবে। তো ওনাকে দেখে আমারও পছন্দ হয়, গাড়ির ড্রাইভার ছিলেন, ডিস্ট্রিক্ট গাড়ি চালাতে।
উনি কি জানতো যে আপনার এরকম একটা অতীত আছে, আপনার একটা ছেলে আছে?
অতীতের কথা বলিনি, কিন্তু বলছি যে আমার একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে।
কিভাবে হয়েছে সেটা আপনি বলেননি?
না সেটা বলিনি, বলছি যে আমার আগে বিয়ে হয়েছিল, আমার কাছে ভালোই ছিল, মানে উনি আমাকে ভালোবাসতেন, ঠিক আছে, সংসারটা ভালোই চলছিল। তো ওখানে আমি আবার প্রেগনেন্ট হই, মানে
কনসিভ করেন আপনি?
হ্যাঁ, কনসিভ করি। তার মধ্যে আমি আবার জানতে পারি যে ওনার দেশের বাড়িতে বউ বাচ্চা আছে।
মানে উনি ছেড়ে দেননি?
ছেড়ে দেননি, মানে রাখা অবস্থায় উনি আমাকে বিয়ে করছে।
আচ্ছা,
ওখানে তিনটা মেয়ে আছে, একটা ছেলে আছে। জানার পরে আমি তো পুরোপুরি ভেঙে পড়ি। তো বাচ্চার আমার 3 মাস, ওই সময় আমার বোন আসে, মানে সিলেট থেকে ঢাকা বেড়াতে আসে, তো ওকে নিয়ে একটু ঘুরতে যাই। তো আমার স্বামী চট্টগ্রাম থেকে ঢাকা গাড়ি চালায়, তো চট্টগ্রাম থেকে বাসায় ফিরে, তো আমার একটু জ্বর আসে হালকা। আসার পরে আমি কিছু ট্যাবলেট খাই, খাওয়ার পরে রাত্রে আমার স্বামী আসলে তার সাথে একসাথে বসে ভাত খেতে বসি আর কি। যে ফ্লোরে আমি ভাত খেতে বসি, মানে ভাত খেয়ে উঠে যাওয়ার পরে মানে পুরো ফ্লোর একদম রক্তে ভরে যায় আর কি, ব্লাডে ভরে যায়। আমার স্বামী ভাবে হয়তো আমি ওষুধ খেয়ে বাচ্চারা নষ্ট করে ফেলি।
আচ্ছা,
তো ও আমাকে বারবার জিজ্ঞেস করতে পারে, তাসলিমা এটা হলো কি করে? আমি বলতেছি আমি তো কিছু জানি না, তুমি কি খাইছো, নিশ্চয় তুমি কিছু খাইছো, আমার ওষুধগুলো চেক করতে থাকে। তো ওষুধগুলো চেক করে দেখে না ওই ধরনের কোন ওষুধ খাইনি। তো রাত্রে এক পর্যায়ে আমার পেটে প্রচন্ড ব্যথা হয়, তো আমি ঘুমিয়ে পড়ি, মানে সকাল ও ব্যথা খুবই প্রচুর ব্যথা, কাঁদতে থাকি। আর ও সকাল আমার স্বামী সকাল 5টা বাজে উঠে কোথায় জানি চলে যায়। তো ওকে আমি ফোন দিই, কি ব্যাপার তুমি কোথায়, বাসায় আসবে না? ঠিক আছে আমি আসতেছি। তো আসে, এসে দেখে আমি খুবই কান্না করতেছি। তো আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, তাসলিম কি হয়েছে, তুমি কান্না করতেছ কেন, তুমি ডাক্তারের কাছে নিতে হবে, তুমি কি ডাক্তারের কাছে যাবা? আমি কো হ্যাঁ যাওয়ার তো দরকারই। ও আবার কি করে, আমার এই অসুস্থতার সুযোগ নিয়ে ও জামা কাপড় যা কিছু আছে ব্যাগের ভিতরে গুছাইয়ে নিয়ে আর চাকরি ছেড়ে বেতন নিয়ে ওই দিনই সে চলে যায়, আমাকে ফেলে চলে যায়, ওকে আমাকে না বলে চলে যায়। তো ওনার সাথে একজন সহকর্মী, মানে আরেকটা ড্রাইভার, বাসায় আসে, আয়সা বলতেছে যে দোকান বা কি ঘর ভাড়া এগুলো কি দিছে আপনার স্বামী? আমি কই না, কো তো চাকরি ছেড়ে চলে গেছে।
বিরতি নেব একটা প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আমি আরজি কিপি আপনার সঙ্গে রয়েছি। আমাদের এই অনুষ্ঠানটি আমরা আপলোড করি আমাদের ইউটিউব চ্যানেলে, আপলোড হচ্ছে কিছুক্ষণের মধ্যেই, আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, পুরো গল্পটা আপনারা ওখান থেকে শুনতে পারবেন। যারা রাতের বেলা শুনতে শুনতে অনেক সময় ঘুমিয়ে যান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে পুরো গল্পটা ডাউনলোড করতে পারবেন এবং শুনতে পারবেন। শুধু এটাই না, পুরনো এপিসোড যেগুলো আছে সেগুলো শুনতে পারবেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি www.youtube.com/dfm904। চ্যানেলটি আছে ঢাকা এফএম 90.4 নামে। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশের নোটিফিকেশন বাটনে ক্লিক করে নেবেন, কিংবা ঢাকা এফএম 90.4 নামে আপনি যদি ইউটিউবে সার্চ করেন আমাদের চ্যানেলটি চলে আসবে। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন,
lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
স্বাগত জানাচ্ছি আরো একবার, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। কথাটা বাড়ি আবারও ফিরছি আমাদের যিনি গেস্ট রয়েছেন তার কাছে। জি, আপনি যেখানটায় ছিলেন তারপর
উনি তো চলে যায়, তারপর আমি ওনাকে ফোন দেই যে কি ব্যাপার, তুমি কোথায়? বলে কি আমি তো এক জায়গায় কাজে আসছি, তুমি বাসায় যাও আর টেনশন করো না, আমি বাসায় ফিরব। ইচ্ছে সান্ত্বনা দিচ্ছিল তখন আমাকে। ও যখন চলে গেছে আমাকে ফেলে, তাহলে আমার আগের ওই বাচ্চার কষ্টের কথাই তো আমার মনে আছে এখনো। তাহলে আমি আর বাচ্চা নিব না। তখন আমি ম্যাডামকে বলি যে ম্যাডাম আমি বাচ্চা রাখবো না, কয়েক 5.5 মাস হয়ে গেছে, তুমি এখন বাচ্চা রাখবো না, এগুলো আমরা নষ্ট করি না, 3 মাসের বাহিরে আমরা কোনো কিছু করি না, এগুলো খুবই খারাপ, যাও এখান থেকে যাও, বাচ্চা নষ্ট করতে পারো। তো আমার একটাই নিশা ছিল তখন, ও যখন আমি প্রেগনেন্ট ওরা বুঝতে পারে তখন আমাকে চাকরি থেকে বের করে দেয়। তা আমি বাসায় এসে আমার সব ডাক্তারের সাথে, শুধু বড় বড় ডাক্তারের কাছে যে যোগাযোগ করতাম, টাকা নিয়ে নিয়ে যোগাযোগ করতাম যে আমার বাচ্চা আমি নষ্ট করে পারব। তো একটা গাইনি ডাক্তার মানে আমার সাথে ওয়াদাবদ্ধ যে উনি পারবে 3,000 টাকা নিয়ে কন্ট্যাক্ট করে আমার সাথে। ওনার বাসায় আমি যখন যাই তখন উনি আমাকে দেখে টোটালি মানা করে দেয়, পারবে না। তো এভাবে চৌরাস্তা একটা বড় ডাক্তার থাকে স্বাস্থ্য ক্লিনিকে, ওই ডাক্তারে যাই, উনার সাথে আলাপ আলোচনা করার পরে মানে এভাবে ঘুরতে ঘুরতে 7 মাসের উপরে চলে যায়।
আচ্ছা,
তো উনি বলে কি দেখো তাসলিমা, তুমি এই বাচ্চাটা নষ্ট আমরা ঠিকই করতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে কি তোমার তো ডাকা সহ কেউ নেই এবং কি টাকা পয়সার অনেক প্রয়োজন আছে, এমন আছে তুমি বিনা চিকিৎসায় মারাও যেতে পারো, তার সাথে ভালো হবে কি তুমি বাচ্চারা যখন তোমার চাই না তুমি কাউকে দান করে দাও, তাতে তুমি নিজেও বাঁচবে বাচ্চারাও বেঁচে থাকবে। তো ওনার কথা শোনার পরে আমি বাসায় এসে নিজেও ভাবতে থাকি যে ঠিক তো, উনি যা বলছেন অবশ্যই ভালোই বলছেন। তো আমি একজনকে বলি যে কেউ যদি বাচ্চা নেই তাহলে আমি তাকে বাচ্চারা দান করব, মানে আমার বাচ্চা পেটে থাকা অবস্থায় আমি চলে যাব। ঠিক ওই মুহূর্তে একটা মহিলাকে আমি শেয়ার করছিলাম কথাগুলো যে আমি বাচ্চা দিয়ে দিব, উনি আসে, আশা বলে কি তাসলিমা তোমাকে কামাল নামের একটা লোক ডাকতেছে। তো আমি ওনার বাসায় যাই, যাইলে উনি আমাকে জিজ্ঞেস করে কিভাবে এরকম হলো, আমি সব বিস্তারিত বলি। বলার পর উনি বলে কি বাচ্চাটা আমার কাছে একটা স্যার আছে, স্যারের তো বাচ্চা কাছে নেই, উনি বাচ্চাটা নিবে। উনি আবার আমার বাড়িওয়ালাকে এসে বলে দেয় যে মেয়েটাকে তাড়াবেন না, মেয়ের কোনো সমস্যা হোক আমরা দেখব। তো আমি থাকতে থাকি, তো আমার খাওয়া দাওয়া খরচপাতি যা কিছু আছে ওনারা দেয় আমাকে, এভাবে ওনারা আমাকে আলতাসনু করার টাকা দেয়, আমি যাই আলতাসনু করি। আলতাসনু করলে ধরা পড়ে কি মেয়ে হবে, মেয়ে হবে শুনে ওদের মনটা জানি কেমন হয়ে যায়, লাশ পর্যায়ে এসে ওরা মানা করে। মানা করলে যাদের কাছে মানা করে যে কামাল, ওনারা বলে কি এখন তো লাশ পর্যায়ে বাচ্চা হওয়ার প্রায় ডেট, এখন যদি মহিলাটাকে মানা করি যে তোমার বাচ্চা কেউ নিবে না, যদি কোনো সমস্যা হয় তো ওনারা আর আমাকে বলে না, না বইলা ওনারা মনে মনে এটা ভাবে যে যত টাকা পয়সা লাগুক আমরা দিয়ে মেয়েটাকে সহযোগিতা করব। আমাদের আমি যে বাড়িতে থাকতাম এই বাড়িওলি আবার মানে উনি যে কুড়ে যাতায়াত করেন আর কি জজ করে, তো উকিলে নাকি একটা বাচ্চার দরকার, তো উনি আবার আমাকে বলতেছে যে আমার বাড়িতে বাচ্চা মানে অন্য কাউকে দিয়ে দিবে, অথচ আমি জানি না আমার উকিলে একটা বাচ্চা চাইছে অনেক দিন ধরে আমার কাছে, বলছে কোথাও পাইলে খোঁজ বলার জন্য। পরে ওনারা আবার কিভাবে জানি ওনার সাথে যোগাযোগ করে, কইরা উকিলের সাথে যোগাযোগ করে, উকিলে ফোনে বলে ঠিক আছে বাচ্চা আমরা নেব, ছেলে হোক বা মেয়ে হোক কোনো সমস্যা নাই, তো সাইসিজার করে বাচ্চাটা হয়। আমি একদম অসুস্থ হয়ে পড়ি, অসুস্থ হওয়ার পরে আমি মানে চোখ বন্ধ রাখা অবস্থায় শুনতে পারতেছি যে সিস্টাররা ডাক্তাররা বলাবলি করতেছে যে বাচ্চারা দেখতে শুনতে বেশ সুন্দর, মোটা সোটা মানে 3 কেজি 90 গ্রাম হয়েছে, এরকম বাচ্চা কি ওর হয় না সহজে। তো আমার খুবই মানে তাকে দেখতে ইচ্ছে করতেছে, কারণ তারা যখন বলাবলি করতেছে যে বাচ্চাটা অনেক সুন্দর, তখন আমি চোখ খুলে আমি আমার মেয়ের দিকে তাকাই, তাকাই দেখি সত্যি অনেক সুন্দর। এখন আমার চোখের পানি আসছে, জোরে জোরে পড়তে থাকে যে এত কষ্ট আমি করলাম আর এই বাচ্চা তো আমি আজকে আরেকজনের হাতে তুলে দিব, কারণ আমি পেটে থাকতে ওয়াদাবদ্ধ তাদের কাছে যে আমি ওদিকে বাচ্চা দিয়ে দিব। এখন তো বাচ্চা দেখে আমার খুবই মায়া লাগতেছে, আমি এই সন্তান কি করে তাদেরকে দিয়ে দিব। তো ওদের কে জানি মারা যায়, ওরা আর সেদিন আসতে পারে না। তো বাচ্চা নিয়ে বিকালে আমরা বাড়িতে ব্যাক করি, ব্যাক করার পর একটা খালি রুমে মানে কার্টুন বিছাইয়া আমাকে থাকতে দেওয়া হয়, আমি ওই রুমে থাকি আমার বাচ্চাকে নিয়ে। এমন একটা লুক নাই যে আমার কাপড়গুলো কেউ ধুয়ে দিবে বা আমার বাচ্চাটাকে একটু কোলে নিয়ে বসবে। তো সমস্ত রাত বাচ্চাকে এই শরীর নিয়ে দুধ গরম করে আনিয়ে খাওয়াই, আবার ওকে কোলে নিয়ে বসে থাকি, আবার পরের দিন সকালে নিজের কাপড় চুপড় বাচ্চার কাপড় চুপড় ঠান্ডা পানি দিয়ে আমি দই। দেওয়ার পরে ওরা আসে না, নিতে আসে না। তো এইভাবে তখন আমার শরীরে অনেক শক্তি ছিল, কোথায় থেকে আসছিল তা আমি জানি না, মনে হয় আল্লাহ পাকে দিছিল আমার মেয়েকে যত্ন করার জন্য। তো মেয়ের দিকে তাকিয়ে থাকি, শুধুই কাঁদতে থাকি যে এত সুন্দর মেয়ে হলো আমার, আজকে আমি কি করে অন্যের হাতে তুলে দিব এই মেয়েকে। তো এক পর্যায়ে কি হয়, ভাত দিলে আমি ভাত খাই না, কাঁদতে কাঁদতে আমার চোখ মুখ সবকিছু ফুলে যায়। তো ওনারা এভাবে তিন দিন পরে বুকে দুধ আসে, ওকে আমি দুধ খাওয়াই। তো বাচ্চার প্রতি আমার মায়া ফুরে যায়, বাচ্চাকে দিতে ইচ্ছে করে না। তো শনিবারে যখন ওরা আসবে বলছে সাত দিনের দিন যে আসতেছে, আমার মনে হচ্ছিল যে আমি যদি এখন পালাইতে পারতাম এখান থেকে, পালিয়ে আমার মেয়েকে নিয়ে এমন কোথাও চলে যেতাম যেখানে গেলে কেউ খুঁজে পাবে না, তাই করা উচিত ছিল। এদিকে তিন দিন পরে আমি আবার স্বামীকেও ফোন দিই যে তোমার একটা মেয়ে হয়েছে, ওর কান্না পর্যন্ত শোনাই, তবুও তার কোনো বিশ্বাস হলো না। ওরা যখন আসে তখন আমি বলি যে মেয়ের তো বাবা আছে, বাবাকে আপনার একবার ফোন করেন, ফোন করার জন্য আমি রিকোয়েস্ট করি। তো ওকে নিজে ফোন করে, তারা অনেক মানুষ আসে, দুই তিনের গাড়ি নিয়ে আসে। তো ফোন করার পরে উনি বলে কি যে তাসলিমা নামের কাউকে আমি চিনি না। তো ওনারা লাউড স্পিকার দিয়ে আমাকে শোনায়, বলে যে তুমি কার জন্য এই বাচ্চা রাখার চেষ্টা করতেছ, বাচ্চার মায়া করতেছ, ওরা তোমাকে চিনি না, কালকে বলবে কি বাচ্চা আমার না, তখন তুমি কি করবে। তখন বিবেচনা করে দেখলাম এই বাচ্চা আমি লালন পালন করতে পারবো না, বা অসুস্থ শরীর নিয়ে ওকে নিয়ে যেখানেই যাই বাচ্চা দেখতে যখন ভালো হয়েছে সুন্দর হয়েছে হয়তো অসুস্থ হয়ে আমি পড়বো, তখন যে কোনো কেউ আমার কাছ থেকে বাচ্চাটা কেড়ে নিবে, তো এসাইডে ভালো আমি ওদেরকে দিয়ে দিই। তো ওনাদের হাতে তুলে দিই, যেই মহিলাটা আমার বাচ্চাকে নিতে আসে, আবার ওনার একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে উনি আসার পরই আমার মেয়ের কাছে চলে আসে। আমার সাথে একটু বয়স বেশি হবে, ওনাদের বাচ্চা কাচ্চা কিচ্ছু হয় না, ওনারা ভালোই প্রভাবশালী। তো ওনার হাতে আমি আমার মেয়েকে তুলে দেই এবং ওয়াদা করাই যে আমি জন্ম দিছি কিন্তু তাকে আমি লালন পালন করতে পারিনি, আপনার হাতে তুলে দিলাম, আপনি কোনোদিন আমার মেয়েকে কষ্ট দিবেন না। তো উনি আমার সাথে ওয়াদাবদ্ধ হয় যে হ্যাঁ বোন, আমি যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে আমি আপনার মেয়েকে অনেক ভালোভাবে মানুষ করবো, কখনো কষ্ট দিব না।
উনি নিঃসন্তান ছিলেন?
নিঃসন্তান ছিলেন।
আচ্ছা, এবং উনি ছিলেন উকিলের মেয়ে, উকিলের বউ ছিলেন, এবং এটা কি কন্ডিশন ছিল যে আপনি কোনোদিন আর মেয়েকে দেখতে পাবেন না বা মেয়ের সামনে যাবেন
না? এরকম কোনো কথা ছিল না, তাদের সাথে কথা ছিল যে আমি যখন চাইব তখন আমার মেয়েকে আমি দেখতে পাবো।
আচ্ছা, তারপর?
তারপরে আমি দশ দিনের দিন যখন আমার মেয়ে দিয়ে দেই, সেদিন তো ওরা বিকালবেলা মেয়েকে নিয়ে চলেই যায়, কিন্তু আমি খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিই, কাঁদতে থাকি সমস্ত রাত আমি কাঁদতে থাকি। পরের দিন সকালে ওনারাই ফোন দেয়, দিয়ে আমার খোঁজ খবর নেই যে আমি কেমন আছি।
অত্যন্ত ভালো, মানবিক। আমি এই জায়গাটা একটু পজ নিব, আমি মাফ করবেন একটা কথা মনে পড়ে গেছে, সে কারণেই বলতে চাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন আমি আগের যে রেডিওতে একটা প্রোগ্রাম করতাম সেখানে একটা গল্প প্রচার হয়েছিল এরকম, যে পুরো গল্পের আমি বিস্তারিত বর্ণনায় যেতে চাই না, আমি বরং আমি বলতে চাই যে আসলে এই যে জীবন গল্পটা প্রচার হলো এবং প্রচার হওয়ার পর এটা আর্থিক সাহায্য বিষয়ক ছিল, আমরা কিছু অর্থ সেখান থেকে তুলে দিয়েছিলাম, এটা সম্ভবত বইমেলার সময় গল্প, এবং পরবর্তীতে ওই গল্পটা নিয়ে একটা চ্যানেল, টেলিভিশন চ্যানেল, খুব নাম করা চ্যানেল, ওটার উপর একটা নাটক বানিয়েছিলাম। তো সৌভাগ্যবশত নাটকে খুব বড় বড় স্টাররা ওখানে অভিনয় করেছিলেন এবং এই নাটকটা আমার দেখার সুযোগ হয়েছিল। আমি কেন বলছি সেটা আমি একটু পরে বলি। তো আমার অদ্ভুত লেগেছিল যে জীবন গল্পটা যখন আমি শুনছিলাম, যিনি আসলে যার ঘটে গেছে জীবনের ঘটনাগুলো, মা আর মেয়ে দুজনে পাশাপাশি বসে থেকে গল্পটা বলছেন, সেই সময়ের গল্প এবং একই সাথে ওই গল্পটা যখন প্রচার হচ্ছিল সেই সময়ের যে রিয়েল অনুভূতিটা, এবং গল্পটা যখন নাটক আকারে আসলো টেলিভিশনে বা যখন আমি দেখলাম, তখন ওই ওই একই ফিলটা আর হচ্ছিল না। মানে মনে হচ্ছিল যে দেয়ার ইজ এ লট অফ ডিফারেন্সেস। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এই যে আসল যে অনুভূতিটা, সেটা কেন জানি আমার কাছে মনে হয় অনেক বড় বড় অভিনেতা কিংবা অনেক বড় পরিচালক হয়েও সেটা শেষ পর্যন্ত পর্দায় তুলে ধরা যায়নি। গল্পের এই মাঝখানে এসে এই ধরনের কথা বলার পিছনের একটা কারণটা হচ্ছে যে এই ভদ্রমহিলা যখন প্রথম সন্তানের গল্পটা তো আপনারা জানেনই, দ্বিতীয় সন্তান সেটা বৈধ ছিল এবং যখন তিনি এটা তার যাকে কথা দিয়েছেন তার হাতে তুলে দিচ্ছেন, এখানে হয়তো কোন একজন অভিনেত্রী অভিনয় করে বিষয়টাকে উপস্থাপন করতে পারবেন, কিন্তু আমার কেন জানি মনে হয় যে এই যে আপনি তার মুখ থেকে শুনলেন যার জীবনে ঘটনাটা ঘটে গেছে, সেখানে আপনি যে অনুভূতিটা পাচ্ছেন, এই অনুভূতিটা আমার মনে হয় না যে পৃথিবীর কোন শিল্পকর্মে সেটা ধারণ করা সম্ভব। এবং এই জন্যই আমরা বলি যে জীবন অনেক বেশি নাটকের চেয়ে নাটকীয়। 10 দিন পরে আপনি বাচ্চাটাকে তুলে দিলেন এবং ওই বাসার মধ্যে আপনি একাই থাকেন তখন, এবং আপনাকে হেল্প করার মতো কেউ নাই। পরের দিন ওরা আপনাকে ফোন দিয়ে খোঁজ নিচ্ছিল যে আপনি সুস্থ আছেন কিনা।
তো খালাম্মা বলল যে ও তো ভালো নেই, ও তো খুবই কান্নাকাটি করতেছে বাচ্চার জন্য। তো ওনারা বলল ওকে পরিবেশ চেঞ্জ করতে হবে, মানে ওনার আরেকটা বাচ্চা আছে ওনাকে বাড়িতে পাঠিয়ে দিন, তো ওই বাচ্চাটাকে কাছে পেলে হয়তো এই বাচ্চাটা তা ভুলে যাবে, আর এই পরিবেশে থাকলে ওর বাচ্চাকে নিয়ে ও কুলে নিছে ঘুম পাড়াইছে তো ওর তো সবসময় মনে পড়বে। তো খালাম্মা আমাকে অনেক রিকোয়েস্ট করে, মা তুমি বাড়িতে চলে যাও। তো যখন ওনাদের হাতে টাকাটা দিয়ে যায় খালাম্মার হাতে, খালাম্মা আমাকে বলে না, যখন আমি বাড়িতে চলে যেতে চাই তখন ওই 10,000 টাকা আমাকে উনি দিয়ে দেয়।
এখানে একটা বিষয় আসে, সেটা হচ্ছে 10,000 টাকার কোন কন্ট্যাক্ট কি ওনার সঙ্গে আপনার হয়েছিল?
কোন কন্ট্যাক্ট ছিল না।
এটা বড় ভালোবেসে দিয়ে
জিজ্ঞেস করছিল যে তাসলিমা তুমি কি বিনিময়ে কিছু চাও? আমি বলছি না, আমার সন্তানের বিনিময়ে কি নিব আমি, আমি আমার সন্তান আপনাদেরকে এমনিতে দান করলাম। তো ওই 10,000 টাকা ওনারা খুশি হয়ে আমাকে দিয়ে গেছিল।
সন্তানের বয়স কত এখন?
আমার মেয়ের বয়স এখন ওই অক্টোবর মাসের 2 তারিখে 2 বছর পূর্ণ হয়েছে।
এই অক্টোবর মাসের 2 তারিখে 2 বছর পূর্ণ হয়েছে। ওকে বলুন, তারপর?
তারপরে আমি তো বাড়িতে চলে যাই, যাওয়ার পরে যা হয় আর কি, আমার সমস্ত শরীরে পানি এসে যায়। আমি একদমই ওখানে গিয়ে মৃত্যুশয্যায়। তো আমার মা আমাকে দেখে মানে উনি ঠিকই বুঝতে পারে যে কোনো একটা তো অবশ্যই হয়েছে। তো আমি কারোর সাথে কথা বলি না। তো আমার মা আমাকে জিজ্ঞেস করে যে মা তোমার কি হয়েছে? তো আমি আমার মায়ের কাছে কিছুই লুকাই না, সবকিছু খুলে বলি। বলার পরে আমার মাও কাঁদতে থাকে যে তুমি এত কষ্ট করলা, কেন আমাদেরকে শেয়ার করলা না, কেন একবার বললা না, তোমার মেয়ে তুমি অন্যের হাতে তুলে দিয়ে আসছো, তুমি বলতা বা বাড়িতে চলে আসতা। তো বললাম যে আগের বাড়ি তো আসছিলাম, তখন তো আমার যে কষ্ট হয়েছিল ওই পরিমাণ কষ্টের কারণে তো এখন আমি আসিনি।
রাইট, ছেলেটাকেই তোমরা যেভাবে নিয়েছো, এরপরে যদি একটা মেয়ে নিয়ে আসতাম তাহলে তো সেটা আরেকটা,
তোমরা আমাকে ঘর থেকে
বের করে দিতে। রাইট,
তো আমার আম্মু আর কিছুই বলে না। তখন আমার আম্মু বুঝতে পারে যে ও তো এমনিতেই কষ্ট পাইছে, যদি আমরা আরো কষ্ট বলতে থাকি তা আরো বেশি
আরো কষ্ট পাবে। হ্যাঁ,
তো আমার আম্মু কি করে, আমাকে খুবই যত্ন করে তখন বাড়িতে গেলে, আর ওই 10,000 টাকা আমি নিয়ে আম্মুর কাছে দিয়ে দিই। আম্মু আমাকে গাইনি ডাক্তারের কাছে নিয়ে যায় চিকিৎসা করাই, যা খাওয়াইতে বলে তাই খাওয়া, গরম পানি দিয়ে গোসল করাই। তো এইভাবে আমি মোটামুটি 1-1.5 মাসের ভিতরে মোটামুটি একটু সুস্থ হয়ে যাই। যাওয়ার পরেও আমার সেই ঘুরে ঘুরে আমার ওই মেয়ের কথাই মনে পড়ে। আমার ছেলে আমার কাছে আসতেছে বুকের উপর মাথা রেখে বলতেছে, আম্মু তোমার কি হয়েছে, তুমি শুয়ে আছো কেন, উঠো, তুমি শুয়ে থাকলে আমার ভালো লাগে না। ও তো আর বুঝতেছে না যে আমি খুব কষ্টে আছি। ও এসে আমাকে জড়িয়ে ধরতেছে, আম্মু আমাকে খুলে নাও, আমি যে অসুস্থ সে তো বুঝতেছে না। তো এভাবে আমি ছেলের সাথে বেশি একটা কথা বলতাম না, মানে 3 মাস টোটালি আমি কারোর সাথে কথা বলতাম না। তো আমার পাড়াপড়শিরা যারা আছে সবাই বলতো যে তুই আয়েশা ঘরের ভিতরে শুয়ে থাকোস কেন, আমাদের কাছে যাস না। আম্মা বলতো যে ওরে বিরক্ত করিস না, চলে যা। তো এইভাবে আমার মতো আমি থাকতে থাকি। 3 মাস পরে আমি ঢাকায় ব্যাক করি আমার মেয়ের টানে, অবশ্য আসার কোনো উদ্দেশ্য ছিল না। যখন আমি আমার মেয়েকে দেখার জন্য যাই, মানে যশোরে যাই, তখন ওনারা আমাকে দেখতে দিবে না।
বিরতি নেব প্রিয় শ্রোতা, এখানে ছোট্ট একটা বিরতি। জীবনটাই আসলে অদ্ভুত। মনুষ্য জীবন আমরা নিয়ে আসি পৃথিবীতে মাত্র কয়েক বছরের জন্য, এবং এই কয়েক বছরই আমাদের জীবনে যে সব অভিজ্ঞতা জন্ম হয় সেটা সত্যি মানে অনেক বেশি ভাবার মতো। যে আমরা প্রত্যেকটা মানুষই এক একটা উপাখ্যান, প্রত্যেকটা মানুষই এই জীবন নামক যে দৌড়, সেই দৌড়ে দৌড়াচ্ছি, হাঁপাচ্ছি, পড়ে যাচ্ছি, উঠে দাঁড়াচ্ছি, আবার দৌড়াচ্ছি। সবার গন্তব্য তো একটা জায়গাতেই, মৃত্যু। অথচ আমরা ওই জায়গাটাকে মনেই রাখি না, এবং মনে রাখি না, পাশের একজন ভুক্তভোগী থাকেন যার দিকে আমরা ফিরেও তাকাই না, কিংবা আমি এমন কোন আচরণ করি যে আচরণের কারণে একজন ভুক্তভোগী হয়ে যান। আমাদের প্রতিনিয়তই মনে করা উচিত যে আমরা আসলে সবাই এখানে মুসাফিরের মতো, খুব শর্ট এন্ড পিরিয়ডের জন্য আমরা এখানে দুনিয়াতে আসি। এবং যে ধরনের মানুষ নিয়ে আমি কাজ করি রেডিওতে, যেই ধরনের মানুষ, একেবারে গ্রাসরুট লেভেলের মানুষ, অ্যান্ড বিলিভ মি, প্রতিদিন আমার একটা দুটো করে গল্প এরকম শোনা হয়, অ্যান্ড খুব কন্ট্রাস্ট, আমার কাছে খুব অদ্ভুত লাগে। আমি এত এত মানুষের জীবন গল্প শুনেছি, কজনই বা রেডিওতে রিপ্রেজেন্ট করেছি, টেলিভিশনে প্রতিদিন আমার অনুষ্ঠান থাকে সকালবেলা, যারা দেখেছেন রাঙা সকালের কথা বলছি, এবং ওখানে যেই ধরনের হাই প্রোফাইল মানুষের গল্প আমি শুনি, যারা সমাজের একেবারে ভেরি সফিস্টিকেটেড পার্সন, তাদের গল্প, এবং সমাজের এই যে একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ যার সামনে এখন বসে আছি, তাঁর গল্প, এই প্রত্যেকটা গল্পই দেখুন আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, এবং উনিও একজন মানুষ, ওনাকেও মরতে হবে, এনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। এই কথাগুলো এই কারণে বলছি যে আমরা হয়তো কোন একটা সিস্টেমে পড়ে আমরা একটা বেটার লাইফ লিড করি। এই ভদ্রমহিলা, তিনি যদি একটা সিস্টেমে পড়তেন, তিনিও হয়তোবা সমাজের ওই শ্রেণীর মানুষ হতে পারতেন, কিন্তু তার কপাল ভালো না, বা সবাই হয়তো একই সিস্টেমে পড়ে না, যে কারণে উনি ভিক্টিম। কিন্তু আমরা যারা একটু পজিটিভ সাইডে আছি, বা আমরা যারা একটু ভালো আছি, তারা যদি এই মানুষগুলোর প্রতি একটু সহানুভূতিশীল হতাম, তারা যদি মনে করতাম যে না, ওর জায়গাটা তো আমিও থাকতে পারতাম, আজকে মাইক্রোফোনের পাশে আমি কি প্রিয়া বসেছি, ওই পাশে উনি বসেছেন, এমনও তো হতে পারত ওই জায়গাটায় আমি আছি, উনি এখানে বসেছেন, হতেই তো পারত, সৃষ্টিকর্তা তো করতেই পারতেন, তো আপনি লাকি সেটা আপনি হননি। তো এই মানুষগুলোর প্রতি আমাদের যদি সেই সিম্প্যাথিটা থাকে যে না, উনি আমিও হতে পারতাম, সে যেই হোক না কেন, তাহলে সমাজটার চেহারা না রাতারাতি বদলে যায়। অ্যান্ড বিলিভ মি, এই যে আপনারা রেডিওতে যারা শুনছেন, আমি জানি প্রত্যেকেরই খুব অনুভূতি হচ্ছে, প্রত্যেকের মধ্যেই এই ফিলটা আসছে, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন ভুলে যাবেন। প্লিজ ভুলে যাবেন না, অন্তত কিছুটা হলেও মনে রাখার চেষ্টা করেন, এবং অ্যাটলিস্ট একটা মানুষের হেল্প করেন, একটা মানুষের পাশে দাঁড়ান যতটুকু আপনার সামর্থ্য আছে। যদি কিছুই না থাকে তো পাশে দাঁড়িয়ে বলেন যে ভাই আর কেউ না থাকুক, আমি তো তোমার সাথে আছি, টেনশন করো না, এতটুকু আপনি জানেন, এতটুকু দেশে বিশ্ব জয় করে ফেলতে পারেন। আমরা ছোট্ট একটা বিরতির পর এই ভদ্রমহিলার গল্পের একেবারে শেষাংশে ফিরব। তার আগে আপনাদেরকে বলতে চাই, জীবন গল্প কিন্তু আজকে শেষ হবে রাত দুটোই, তার মানে ঠিক রাত একটায় আরো একজন জয়েন করছে আমাদের সঙ্গে, আশা করছি আমার সঙ্গেই থাকবেন। ওকে, বিরতিতে যাওয়ার আগে আরেকটা কথা একটু বলতে চাই, যেটা বারবারই বলছি, সেটা হচ্ছে সিচুয়েশনটা যখন নিজের মতন না, এবং মন যখন বসে না কোনো কাজে, হঠাৎ করেই কোনো ফুড আমাদের মনটাকে কিন্তু ঠিক করে দিতে পারে, যেমনটা হতে পারে কাঁচা আমের সাথে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি
শুনছেন আরজি কিবরিয়ার সাথে, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিবরিয়ার সাথে, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত আরো একবার, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং কথা না বাড়ি আমি আবারও ফিরছি তাসলিমার কাছে। জি, তো আপনাকে বললো যে আপনাকে দেখতে দেবে না, তারপর?
না, ওরা কিছুতেই আমাকে দেখতে দেবে না।
কোন ধরনের কি কাগজ করেছিলেন নাকি জাস্ট এমনিতে দিয়ে দিয়েছিলেন?
ওরা আমার বাচ্চাকে নেওয়ার সময় আমার একটু ছবি আর আমার ভোটার আইডির ফটোকপি নিয়ে যায়। ওরা একটা কাগজ নিয়ে আসে, অবশ্যই সেটা সাদা ছিল।
আপনি সাদা কাগজে সাইন করে দিয়েছিলেন?
আমি সাদা কাগজে সাইন করে দিই, কোন রকম শেয়ার ছিল না।
ওকে,
তো ওরা যখন দেখতে দিবে না, এক পর্যায়ে আমি জোরাজুরি করি কেন দেখতে দিবেন না, ওই সময় তো এরকম কথা ছিল না। তো ওনারা বলে আমাদের নিয়ে নিছি যখন সেটা দেখতে দেওয়া যাবে না। আপনি ভালো থাকেন, আপনার মতো আপনি থাকেন। আমার বাচ্চা আমি নিয়েছি, ওকে আমরা আমার মতো করে মানুষ করব, কিন্তু দেওয়া যাবে না, দেখা যাবে না। তো আমার খুবই কষ্ট লাগে সেই দিন, আমি খুব কাঁদতে থাকি ওখানে বসে, ওই মানে জস করে বসে আমি কাঁদতে থাকি ওদের সামনে। একজন প্রফেসর আমাকে বলে যে মা, ত্যাগটা তো তুমিই করছো, এই ত্যাগটাও তোমাকে করতে হবে। আর তুমি তো মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, তাকে জন্ম দিছ, এক ফোঁটা হলো তারে তুমি বুকের দুধ খাওয়াইছো, তুমি মা থাকবা, ওরা যতই লালন পালন করুক একদিন তোমাকেই মা বলে ডাকবে, তোমার কাছে ফিরবে। তুমি আশা ছাইরো না, আশা রাখো মনে, আশার আলো একদিন ঠিক জ্বলবে। তো ওনার কথা শুনে আমার খুবই ভালো লাগে। যে যাই হোক, সেদিন আমি ওখান থেকে চলে আসি, কিন্তু বারবার আমি ওদের কাছে যেতে থাকি। আমি কিছুতেই আমি আমার মেয়েকে বলতে পারি না, এখনো পারি না। যখন তার এই চেহারা আমার চোখের সামনে বেশি উঠে বা ওর কথা আমি মনে করি, তখন আমার চোখ দিয়ে আশ্রা পানি ঝরতে থাকে। আমার মনে হয় যে আমি যদি ওকে সামনে পেতাম, যে আমার বাচ্চারা কোথায় আছে, আমি যদি সেই ঠিকানাটা জানতাম যে আমার বাচ্চারা কোথায় আছে, ওরা আমাকে ঠিকানাও দিচ্ছে না বা বলতেছেও না, তো ওরা শুধু অফিসের ঠিকানা দিচ্ছে, আমি অফিসে যাই। আমার মনে হয় যে আমি ওদের কাছ থেকে কেড়ে নিয়ে আসতাম, এবার জেল খাটতে হয় বা ফাঁসি হয় হতো। নিজের বাচ্চার জন্য আমি ফাঁসির দড়িও গলায় পড়তে রাজি ছিলাম, কিন্তু আসলে এরকম কিছু হচ্ছে না। ওরা আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে আর আমি ওদেরকে খুঁজে বেড়াচ্ছি। তো সন্তান কি জিনিস, প্রথম সন্তান হয়তো বা আমার অল্প বয়সে হয়েছিল, সেজন্য তার প্রতি এতটা দরদ ছিল না, এখন আছে। আর আমার মেয়ের প্রতি যে আমার এত টান, এত দরদ, হয়তো বা তাকে অন্যের কোলে তুলে দিছি বলেই, তার মায়া বা তার কোনো কিছু আমি বলতে পারি না। সবসময় মনে হয় যে আমি নিঃস্ব হয়ে গেছি।
আপনি গল্পের এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেটা আপনার জীবনের বর্তমান পরিস্থিতি আমি যেটা বুঝতে পারছি। আপনার প্রথম সন্তানের বয়স কত এখন?
আমার প্রথম সন্তানের বয়স ডিসেম্বর মাসের 13 তারিখে 8 বছর পূর্ণ হবে।
8 বছর পূর্ণ হবে। ওকে পড়াশোনা করছে?
ক্লাস 3তে
পড়ে। আপনার দ্বিতীয় সন্তান, যাকে আপনার একবারই তুলে দেওয়ার পরে আর জীবনে কখনো দেখার সুযোগ হয়নি, হয়তো আর কখনো হবেও না, কিন্তু আপনি মা এবং আপনাকে আমার কোনোভাবেই বোঝানো সম্ভব না। পৃথিবীর কঠিন দায়িত্ব কেউই পারবে না, কোনো প্রেজেন্টারই পারবে না বা কোনো মোটিভেটরও পারবে না, যে একজন মাকে বোঝানো যে না, আপনার সন্তান আপনি দিয়েছেন, সুতরাং ওদিকে আপনি টার্গেট করেন না। কারণ মায়ের এই অনুভূতি এটা কি, এটা সৃষ্টিকর্তা কি দিয়েছেন, এটা একজন মাই ভালো বলতে পারবেন। আর কি করেন আপনি এখন, এমনি পেশায় কি করেন?
আমি আমার ওই বাচ্চারা হওয়ার পর থেকে আমি কোমরে একটা সমস্যা হয়ে যায়, বসে কাজ করতে পারি না, বেশিক্ষণ বসে থাকতে পারি না। তো গার্মেন্টসে চাকরি করতাম আগে, হয়তোবা সেজন্য এই সমস্যাটা হয়েছে। তো অনেক দিনই আমি বেকার ছিলাম। তো ডাক্তার একজন, উনি খুবই ভালো মানুষ, তো ওনার এখানে আমাকে ছোট্ট একটা চাকরি দেয় আর কি, 6,000 টাকা বেতন দেয় মাসে। আমি 8 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করি ওনার কাছে, টুকটাক কাজ করে দিই। তো ওটার থেকে আমি মনে করেন মাসে 1,000 কখনো 2,000 এরকম আমার ছেলের পড়ার খরচটা দিই শুধু, আর কোনো খরচ দিই না। আমার আম্মু বলছে আমাকে, মানে আমার আম্মা এখন আমাকে খুবই মায়া করেন, আমার ভাইয়া মরে যাওয়ার সময় আমার আম্মুকে রিকোয়েস্ট করে বলে গেছে যে ওর জীবনটার জন্য আমি দায়ী, আমি যদি ওই সময় ওরে টেক কেয়ার করতাম।
আপনার মা মারা গেছেন?
আমার ভাইয়ার কথা বলতে,
ভাইয়া মারা গেছেন,
ভাইয়া মারা গেছেন। আমার ভাইয়া নিজের দোষ নিজেই স্বীকার করলো যে আমি যদি ওকে ওই সময় টেক কেয়ার করতাম, আমার কাছে রাখতাম, তাহলে ওর জীবনটা আজকে এই জায়গায় দাঁড়াতো না। তো ওর জীবন যেভাবে দাঁড়াইছে, ও তো খুব কষ্টেই আছে, তো যেভাবে থাকতে ভালো লাগে ও সেভাবেই থাকবে, তোমরা ওকে কিছু বললো না, আর যদি পারো ওকে দেখো, ওর সন্তান কেউ দেখো। তো আমার আম্মু সেই দিনই আমাকে বলছে যে মা, তুমি যেখানে গিয়ে থাকতে তোমার ভালো লাগে সেখানেই থেকো, মানে আমার এই মেয়েটা হওয়ার পরে তোমার বাচ্চা মানে ছেলের জন্য কোনোদিনও তুমি টেনশন করো না, আমি যে কদিন পৃথিবীতে বাচ্চা আছি তোমার ছেলেকে আমি লেখাপড়াও শেখাবো এবং বড় করে রেখে যাব, আমি যেদিন মরে যাব সেই দিন তুমি তোমার ছেলের দায়িত্ব নিও এবং তাকে তুমি কাছে নিও, কারণ তখন তো ওকে দেখার মতন কেউ থাকবে না।
এটা আপনার মা বলেছে আপনাকে?
এটা আমার মা বলছে, এবং আমার মা এখন আমার খুবই টেক কেয়ার করে।
যাই হোক, হয়তো খুব কঠিন একটা সময় আপনি পার করেছেন। তো আজকে আপনি যে গল্পটা বললেন, এটা যদি আপনার পরিবার জানে, যেটা আমি প্রথমেই বলছিলাম, এটা একটা রিস্কি গল্প আপনার জন্য, আপনার সন্তানের পরিচয় নিয়ে কিংবা সবকিছু নিয়ে, আপনি আজকে সবকিছু, এখানে কোনো কিছু রাখঢাক করেননি, সবকিছু ওপেন করে দিয়েছেন, কি হবে আপনার পরিবার যদি জানে, কোনো সমস্যা কি হবে?
আমার পরিবার, আমার ছোট যে দুই বোন বিয়ে হয়েছে, তো সবুজ একটু শিক্ষিত, তারা এফএম শুনে, আমি জানি হয়তো বা শুনতে পারে, কিন্তু শুনলেও তারা বুঝতে পারবে না যে এই গল্পটা।
বুঝতে পারুক আর না পারুক, সে জায়গাটা আমি যেতে চাই না। বুঝতে পারার পরও যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে এত গল্প শোনার পরে, তাহলে তাদেরকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই, দরকারই নেই। বরং আমি এই জায়গাটায় যেতে চাই যে আপনার সন্তান এখন 8 বছর বয়স, আপনার সন্তান একদিন বড় হবে, আপনার সন্তানের কাছে কি আপনি ব্যাপারটা গোপন রাখবেন, নাকি একসময় বলবেন যে আসলে বাবা এইভাবে এরকম ঘটনা ঘটেছিল, কি করবেন আপনার মন থেকে?
আমার সন্তান এখনই আমাকে প্রশ্ন করে যে আমার বাবা কোথায়। একদিন আমার কাছে জিজ্ঞেস করছে যে আমার বাবা কোথায়, আমি বলছি তোমার বাবা মারা গেছে। তখন তার নানির কাছে গিয়ে জিজ্ঞেস করছে, সে একই কথা বলছে। তার ছোট দুই খালাম্মার কাছে জিজ্ঞেস করছে, সে একই কথা বলছে। কিন্তু আমার ছোট একটা বোন আছে, ওর বাড়ি অনেকটা ডিফারেন্স আর কি, ওর কাছে জিজ্ঞেস করছে, ও বলছে তোমার বাবা আছে। তো ও আমার কাছে এইসব বলতেছে, আম্মু তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো, তুমি লুকাইছো। কি লুকাইছি বাবা? কই যে আমার আব্বু বেঁচে আছে, তুমি বলছো মারা গেছে। তা আমি বলি, না বাবা, যে তোমার খোঁজ খবর নেই না, তোমার দায়িত্ব পালন করে না, তোমাকে কুলে নেয় না, আদর করে না, তোমাকে মজা কিনে দেয় না, তোমার সাথে দেখা করতে আসে না, সে তো মরে যাওয়ার মতোই।
ফাইন, আপনি বোধহয় গল্পের একটা পর্যায়ে বলছিলেন যে যেই ভদ্রলোক আপনার সঙ্গে এই কাজটা করেছে, তো ভদ্রলোক শব্দটা উচ্চারণ করা ঠিক হলো না, যাই হোক, তো ওনার সঙ্গে বোধহয় আপনি একবার ফেস টু ফেস হয়েছিলেন আপনার বাচ্চা হওয়ার পরে, সেই ঘটনাটা কি ছিল?
আমি আমার বাচ্চার 3 বছর হওয়ার পরে আমি ইচ্ছাকৃতভাবে চট্টগ্রামে যাই, যাওয়ার পরে ওনার মুখোমুখি হই। হওয়ার পরে আমি সব বিস্তারিত তাকে খুলে বলি যে আপনার একটু এই পরিস্থিতির কারণে দেখেন আজকে আমার জীবনটা শেষ হয়ে গেছে, এবং আপনার একটা ছেলে সন্তান আমার কাছে আছে বা জন্ম নিয়েছে, আমি তার ছবিও দেখাই তারে। দেখানোর পরে সে কি করে, তার ফোন নাম্বারটা আমাকে দেয়, এবং কি বলে সে মাসে মাসে কিছু টাকা খরচ দিবে। কিন্তু এ পর্যন্ত খরচ তো দূরের কথা, সে একবার ফোন দিয়েও জিজ্ঞেস করেনি।
কিন্তু পিতৃ অধিকার বলে তো একটা বিষয় আছে, একটা হচ্ছে যে খরচ তো অন্য বিষয়, কিন্তু আপনার সন্তান যেভাবে আপনাকে প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর আপনি ভবিষ্যতে কিভাবে ফেস করবেন?
ভবিষ্যতে আমি এখনই চিন্তা করি যে আমার ছেলে আল্লাহ দিলে অনেক মেধাবী, সব দিক দিয়ে ভালো, তো ও এখনই বলে যে মা আমার আব্বু কোথায় আছে।
না আমি সেটা জানি, কিন্তু আপনি ফেস করবেন কিভাবে, আপনার আপনার সিদ্ধান্তটা কি?
আমার সিদ্ধান্ত এটাই, আমার ছেলে যেদিন বড় হবে, এখন হয়তো সে ছোট আছে বুঝবে না, আর একটু বড় হবে, তখন আমি আমার ছেলেকে সব কিছু খুলে বলব, খুলে বলার পরে সে যা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত।
সেদিন যদি আপনার সিদ্ধান্ত, আপনার ছেলের সিদ্ধান্ত যদি এরকম হয় যে না, তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করে, বা একটা এমন একটা সিদ্ধান্ত আসলো যেটা আপনি মানতে পারছেন না, তখন আপনি কি করবেন? এমন একটা সিদ্ধান্ত হতে পারে যে সে আপনার সঙ্গে থাকলো না, এমন একটা সিদ্ধান্ত হতে পারলো যে সে এমন হলো যে ঠিক আছে আমার যেহেতু বাবারও পরিচয় নেই, আমি মারও পরিচয় দিব না, এরকম সিদ্ধান্ত তো আসতে পারে, মেবি যে কোনো কিছু হতে পারে।
তখন আমি কি করব সত্যি বলতে, ভবিষ্যতের কথা এখন আমি বলতে পারছি না।
তবে একটা কথা আমি আপনাকে বলি, বা এবং সেদিন যদি সুযোগ হয়, আজকের এই রেডিও প্রোগ্রামটা থেকে যাবে, সারা জীবনের জন্যই থেকে যাবে, আমাদের ইউটিউবে থেকে যাবে, বা সেদিন যদি সুযোগ হয় আজ থেকে এত এত বছর পরে, এই অনুষ্ঠানটার ভবিষ্যৎ কি হবে আমি জানি না, সবকিছু সৃষ্টিকর্তাই জানেন, আপনি এই অনুষ্ঠানটা তাকে শোনাবেন, এবং আমি আমি কিছু কথা বলছি সেটা আপনার ছেলের জন্য আমি আজকেই বলে দিলাম, সেটা হলো যে দেখো তুমি আজকে মাত্র 8 বছর বয়স, তোমার নামটা আমি পুরো অনুষ্ঠানে জিজ্ঞেস করিনি, সেটা হয়তো সামাজিকতার জায়গা থেকে তোমার জন্য খারাপ হতে পারে, সো নামটা জিজ্ঞেস করলামই না, সো তোমাকে আমি তুমি করেই বলি, তোমার মা আজকে যে গল্পটা এখানে বলেছে, তোমার মা একজন নির্দোষ মানুষ, তোমার মা অনেক বড় একজন মা, সমাজের 8-10 জন মা যেটা পারে না, তোমার মা সেটা পেরেছে, তোমার মার মধ্যে অমনুষ্যত্ব আছে এবং যে কারণে সে চেষ্টা করেছে তোমাকে শেষ করে ফেলার জন্য, এবং সেটা এই সমাজ করতে বাধ্য করে নারীদেরকে, এই সমাজ করতে বাধ্য করে আমাদেরকে, কারণ এই সমাজ একটা সন্তানের জন্ম হলে প্রথমেই পিতার পরিচয় খোঁজে, মায়ের পরিচয় খোঁজে, এবং সেই পরিচয়ে কোন রকম কোনো সন্দেহ থাকলে তার বড় হয়ে ওঠা এই সমাজে বিষের মতো হয়ে যায়, এবং সেই জায়গাটি থেকে তোমার মা সংসার কি সেটা বুঝে ওঠার আগে, শারীরিক সম্পর্ক কি সেটা বুঝে ওঠার আগে মা হয়েছে, এবং সে নির্ঝঞ্ঝাটভাবে বাঁচতে চেয়েছে। কিন্তু তুমি যখন বোঝো না, সেই সময়ে তোমার যে আলিঙ্গনটা তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য তার যে জীবন সংগ্রাম করতে থাকে, ইন্সপিরেশন দিয়েছে, উৎসাহ দিয়েছে, সেটার জন্যই তুমি আজকে তোমার পিতার পরিচয় খুঁজতে পারছ, অর্থাৎ তুমি বেঁচে আছো। এবং এটার জন্য তোমার মা তার পুরো জীবনটাই স্যাক্রিফাইস করে দিয়েছে। সুতরাং আর দশজন ছেলে মেয়ে তার মাকে যেভাবে সম্মান করে, তার চাইতে তোমার মায়ের প্রতি তোমার সম্মানটা অনেক বেশি হওয়া উচিত। আর তোমার বাবার প্রতি তুমি কি করবে সেই জায়গাটায় আমার কিছু বলার নেই, তবে তোমার মাকে অবশ্যই তোমার অনেক বেশি সম্মান করা উচিত। এতটুকু শুধু তোমার জন্যই থাকলো। প্রিয় শ্রোতা, আজকের এই জীবন গল্প এই পার্টটি এখানে শেষ হচ্ছে, কিন্তু আমি আগেই বলেছি রাত একটায় আমাদের সঙ্গে যোগ দেবেন আরও একজন গেস্ট, তিনিও একজন নারী, তার জীবন গল্পটা আমরা খুব অল্প সময়ের জন্য জানব। এবং এখন থেকে প্রতি বুধবার রাত 11টা থেকে 2টা পর্যন্ত আমি আর জি কিপ্রি আপনার সঙ্গে থাকব পুরো 3 ঘন্টা সময় এই জীবন গল্পে। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে শুধু একটা কথাই বলতে চাই, একটা ভুল করার আগে অন্তত 10 বার করে চিন্তা করুন। ভুলটা যদি করেই ফেলেন তাহলে সেটাকে সংশোধন করার জন্য অন্তত 100 বার চেষ্টা করুন। বিশেষ করে এই নারী যিনি আমার সঙ্গে সামনে বসে আছেন, তিনি কখনো কারো মা, কখনো কারো বোন, কিংবা কখনো কারো খুব শ্রদ্ধার জায়গাতে, এমন কোন ভুল যাতে আমরা না করে ফেলি বা এমন কোন অপরাধ যাতে আমরা না করে ফেলি যাতে করে আমাদের বিবেকবোধের জায়গা থেকে সারাটা জীবন তাদের কাছে অনেক বেশি দায়ী থাকতে হয়। যদি করেই ফেলি তাহলে সে জায়গা থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করি, অন্তত এই সন্তানের জায়গাটি থেকে যিনি পিতা আছেন তাকে তো আমি সে কথাটাই বলব, এছাড়া কি বা বলবার আছে।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.